Royal Tiger Green presents. जहाँ बोली वो सब तो बोली वो रिचार्ज योरसेल्फ भूल शुद्ध मिलिए मानुष आपनी जखन भूल करें आपनार विवेक तखन घुमिए थाके जदि केउ ना जाने तो विवेक जाने आपनी कत बड़ भूल करेछेन परिवार समाज राष्ट्र आपनाके शास्ति ना दिलेओ विवेक आपनाके प्रति मुहूर्तेई शास्ति दिच्छे তবে দাঁড়ান বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি কেন করেছেন কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে সাহস আছে সত্য বলার তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব
ধন্যবাদ কিবরিয়া সত্য বলার মন্ত্রে আজ আমাদের অতিথি সুদর্শন এক যুবক কমরউদ্দিন 22 বছর বয়সী কমরউদ্দিন এসেছেন চট্টগ্রাম থেকে ওখানেই তার জন্ম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের এবং আবেগী একজন মানুষ মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তবে পরিবারের সবাইকেই তিনি খুব ভালোবাসেন পরিবারের মধ্যমণি কমরউদ্দিন আজ কি জানাতে আমাদের কাছে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে
Royal Tiger Dream presents. जहाँ बोली वो सब तो बोली वो रिचार्ज योरसेल्फ
আপনার বিবেকটা আসলে কে জাগিয়েছে যে কারণে আপনি শুধু চট্টগ্রাম থেকে নিজ পয়সা খরচ করে আজকে আপনি সারা রাত জার্নি করে এখানে এসেছেন লাখো মানুষের সামনে নিজের ভুলগুলো বলার জন্য এবং এই বিবেকটা আপনার আসলে কে জাগালো কোন ঘটনার মধ্যে দিয়ে যাবে
আমার আসলে বিবেকটা আমার বিবেক প্রথম থেকে জাগা ছিল যখন আমি এই মানে আমি যখন অন্যায় কাজ করছি তখন আমার আমার খারাপ লাগতো লুপ্ত হতাম প্রতিনিয়ত এবং কীটার জন্য কামনা করতাম
আচ্ছা
তো মানে কিন্তু এটা আমাকে মানে করতেই হতো এরকম একটা পরিবেশ মানে তৈরি হয়েছিল
আচ্ছা তো এটা কি আপনার না করলে চলতোই না
চলতোই না মানে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল তখন মানে ওই সময়টাতে তো এটা যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি এটা করতামও আবার না মানে ছাড়তে পারতেছি না আবার করতে পারছি না একটা অবস্থা নিজের মধ্যেই আবার নিজের মধ্যে আবার
কিন্তু শেষ পর্যন্ত আপনি বাধ্য হয়েছেন ছাড়তে নাকি আপনি ইচ্ছায়
ছেড়েছেন
আপনি ইচ্ছায় ছেড়েছেন আচ্ছা তো আপনি শেষ পর্যন্ত এখান থেকে বের হয়ে এসেছেন এবং আপনার ভেতরে রয়েছে একেবারে আধো ঘুমন্ত একটা বিবেক শেষ পর্যন্ত জেগেছে চরম পর্যায়ে জায়গা যেটাকে বলে যে কারণে হয়তো আপনি ছেড়ে এসেছেন এবং সেই বিবেকই আজকে আপনাকে লাখো মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ব্যাপারটা তো তাই আসলে
জি
ওকে প্রিয় শ্রোতা আমরা ওকে ফ্লোর দিচ্ছি আমরা শুনছি কমরউদ্দিনের জীবনের অপ্রিয় সত্য রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে বরাবরের মতোই থাকবে এসএমএস কল থাকবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের মন্তব্য তিনি আমাদের সঙ্গে ফোনে আছেন তিনি অনুষ্ঠানটি শুনছেন ডক্টর তাজুল ইসলাম আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের এই আধুনিক প্রযুক্তি আমাদেরকে কি পরিমাণ অমানবিক বানাতে পারে সে বিষয়ের উপরে আজকের এই কনফারেন্স এবং আশা করছি আপনি পুরো বিষয়টি শুনবেন মূল্যবান মতামত প্রদান করবেন অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব এবং শুরুতেই আমরা দেখব যে একজন অপরাধী কিংবা একজন ভুল মানুষের জন্ম বা তার ব্যাকগ্রাউন্ডটা আসলে কিভাবে হয় জি আপনি শুরু করুন
ছোটবেলা থেকে শুরু করতে হলে আমার জন্ম হয়েছে নানার বাড়িতে তো ওখানে আমরা ভাই বোন সবার জন্ম হয় ওখানে আমরা বড় হই ইভেন আমার আব্বু আম্মু ওনাদের ম্যানেজের পরে ওনারা প্রায় 10 বছর কি 12 বছর ওখানে ছিল নানার বাড়িতে। ওটা হচ্ছে কি মানে আমার নানার বাড়ির সাথে আমার দাদার বাড়িতে মানে বড়ি বলা নাই, ওদের মধ্যে অনেক ঝগড়া বা ধরনের কিছু তো আমরা ওখানে বড় হই। বড় হওয়ার পরে আমার মামাদের সাথে আমার বাবাদের সাথে একটা ঝগড়া মানে লাগে লাগে ভাবা, তখন আমার বাবা শহরে চলে আসে চিটাং শহরে। উনি একটা সরকারি ব্যাংকে চাকরি করে,
আচ্ছা
ওখানে সিকিউরিটি গার্ড,
সিকিউরিটি গার্ড ছিল।
ওকে, তো উনি চলে আসার পরে আমরা এখানে ছোট্ট একটা এক রুমে একটা বাসা নেই, এক রুম।
তখন কি আপনার জন্ম হয়েছে?
জি, আমরা তখন এখানে আসি তখন আমার বয়স ছিল 5 কি 6 বছর।
5-6 বছর, কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 3 ভাই 1 বোন।
3 ভাই 1 বোন, আপনি কি বড় না ছোট?
আমি মেজো, আমার বড় একজন আছে, তবে আমার বড় কিন্তু আমার ফ্রেন্ডের মতো চলি একসাথে মানে একদম।
কয় বছরের বড়?
আমার 3 বছরের।
3 বছরের বড়। জি, আপনার বাবা ওই সময় কাজ করছিল, ছোট একটা বাসা নিয়েছিলেন, তারপর
ওই বাসাটাতে আমরা মানে একসাথে থাকতাম। এখন আমি ছিলাম ঘরের মধ্যমণি, আমাকে সবাই খুব আদর করতো, আমার আত্মীয়দের মধ্যে সবাই টোটাল সবাই আমাকে খুব বেশি আদর করতো। এবং মানে যে কোনো আবদার আমার আম্মু যে কোনো কিছু বললে আমাকে দিয়ে বলতো, আমার আব্বু কাছে
মানে বাবা খুব বেশি আদর করতো।
আর আমার আব্বা আমার আম্মু খুব টর্চার করতো, মানে শারীরিক ভাবে অনেক বেশি মারতো।
আপনাদের সামনেই মারতো?
আমাদের সামনেই মারতো, গালাগালি করতো, উনি খুব মানে বাজে বিহেভ করে।
সন্তানের সামনে সব করা একেবারেই উচিত না। হ্যাঁ বলুন, তারপর?
তারপরে আমরা যখন এখানে বড় হচ্ছি তো আমি স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখানে সবাই আমরা একে একে স্কুলে ভর্তি হই। আমার ছোট ভাই লাস্ট যে ছোট ভাইটা আছে ও সে শহরে বড়, মানে সে শহরে জন্ম হয়েছে ওটা। তো তারপরে এখানে আমার আমার বাবার কিছু জিনিস আমার কাছে খুব মানে রহস্যজনক রাখতো। যেমন উনি আমার বাবা আমার আম্মুকে কেন হাত তুলতেন আমি সেটার প্রশ্নটা উত্তর খুঁজে পাচ্ছিলাম তখন ওই বয়সে। বা তখন আমি আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু আমাকে ঝাঁকিটা মেরে বলতো যে এখান থেকে যা, এরকম। মানে আব্বুকে জিজ্ঞেস করার প্রশ্নই আসে না, উনি তো জিজ্ঞেস করার মতো উত্তর দেওয়ার মতো মানুষই না। একদিন দুপুরবেলা শুক্রবার আব্বু মানে অফিসে বাসা ছিল, হঠাৎ করে আমি ঘুম থেকে দেখতে যে আব্বু আম্মুকে মারতেছে।
এই বিষয়গুলো কিন্তু খুবই মার্ক করে রাখার মতো, প্রিয় শ্রোতা প্লিজ নোট করবেন। হ্যাঁ বলেন, তারপর?
তো আমি পিছন থেকে গিয়ে আব্বুর হাতটা ধরে ফেললাম ঘুষি মার অবস্থা।
মাই গুডনেস,
আম্মু মানে বিছনা থেকে ফ্লোরে মানে মানে বসা অবস্থায় আর কি আব্বু নিচু হয়ে ঘুষি মারছিল। তো আমি পিছ থেকে গিয়ে আব্বুর হাতটা ধরে ফেলেছি, মানে 3-4টা ঘুষি ধরে ফেলছি। আমি ধরে ফেলার পরে আব্বু আম্মুকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে আমাকে গালাগালি শুরু করে দেয়। মানে ওই ভাষাতেই এই ভাষায় আব্বু মানে আমাকে ওই দিন ফাস্ট করলো আর কি। তো বলার পরে বললো যে আমার বাবা আমার আম্মাকে সারা জীবন মারছে, আমরা মানে চোখ দিয়ে দেখছি কিছু বলতে পারি নাই,
তুই এসে আমার হাত
তুই এসে আমার হাত ধরে ফেলছিস, তোর বিয়া দব তোরকে পড়ালেখা করে শিখেছি এই সে এগুলো বলতেছে। তারপরে আমার তখন জ্বর ছিল গায়ে, তো আমি তখন মানে কিছু খাওয়া দাওয়া মানে ছিল না। তারপরও মানে হঠাৎ করে আমি উঠে গেছি, আম্মুকে ধরে ফেলেছি। আব্বু সবসময় আম্মুর মাথায় মারতো ঘুষিগুলো, মানে মাথায় মারতো যাতে কেউ কেউ দেখাতে না পারে বা কোনো ক্ষত না হয় আর কি। তো আম্মুর সব চুল পড়ে যেত, মানে এভাবে করতে করতে আম্মুর মাথায় দাগ ধরে গেছে। সবসময় উন্না দিয়ে রাখতে হইতো, যে ঘুষিগুলো যে মারতো ক্ষত স্থানে আর তুলস কর।
চিন্তা করে দেখুন, একটা শিশু এইরকম একটা পরিবেশে বড় হলে তার মনোজাগতিক যে বিকাশ সেটা কতটা বাধাপ্রাপ্ত হতে পারে। আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখুন যে আপনার বাবা মা এরকম মারামারি করছে, গন্ডগোল করছে, আপনার শৈশবে যদি কখনো এই ধরনের কোনো স্মৃতি থেকে থাকে সেই সময়টা আপনার কি পরিমাণ খারাপ লাগতো, তাহলে খুব সহজভাবেই অনুমান করতে পারবেন যে ওর অবস্থাটা আসলে কি ওই মুহূর্তে। বলুন, তারপরে?
তারপরে আমার আম্মু কিন্তু একটা দু শব্দ করতো না যখন মানে আব্বু গায়ে হাত তুলতো বা যখন কিছু বলতো, কিন্তু পরবর্তীতে আম্মু ওই রাগটা আমাদের উপর ছাড়তো। মানে আব্বু যাওয়ার পরে বা যেকোনো কিছুতে আব্বু মনটা সবসময় খারাপ থাকতো আর কি এই বিষয়টা নিয়ে। তো এগুলা দেখতে দেখতে আমরা বড় হয়েছি, তখন আমাদের পোশাক আশাকের ব্যাপারে আব্বুর কোনো ইয়া নেই, কেয়ার ছিল না। তো মানে এমনি দিত, কিন্তু মানে ধরেন মার্কেটে গেছি কোনো দোকান দেখা যাবে না, যেখানে ঢুকবে ওখান থেকে নিতে হবে, যে উনি
যা বলবে তাই,
উনি যা বলবে তাই,
উনি যেটা বললে নো। বুঝতে পারছি, প্রচন্ড রকমের ডমিনেটিভ ক্যারেক্টার যেটাকে বলে। আপনি যেটা বলছিলেন যে মা বাবা কিছুই বলতে পারতো না, কিন্তু উনি যে কষ্টগুলো পেতেন সেগুলো আপনাদের উপর তুলতেন, রাগগুলো আপনাদের উপর।
হ্যাঁ,
ওকে, তারপর?
তো আমরা বুঝতাম যে উনি মন খারাপ আসলো, আমার কিছু বলার নাই। তো এরপরে দিয়ে আম্মু কি করতো, মা আমার ভাষা কি সব বোঝাতো। বোঝানোর পরে ওরা কি করতো, মানে আমাদেরকে ওই মামাতো ভাই বোনদের, মানে ওরা তো আমাদের এজেরই, তো ওদের পুরনো জামা কাপড় গুলো আমাদেরকে দিত পড়ার জন্য। তো আমরা আবার এগুলো খুব মানে আমাদের গায়ে লাগতো আসলে, সত্যি ওরা যেটা কিন্তু সাধারণ কিছু বলতে পারতাম না, কিন্তু জামা গুলো অনেকটা নতুনই, কিন্তু তারপরে আমাদের ভালো লাগতো না, কারণ ওনার থেকে কেন নিব। তারপরে এইভাবে মানে এইভাবে আমরা বড় হচ্ছে। একদিন আমাকে আমার আব্বু সিগারেট আনতে বললো এক প্যাকেট, আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে যাও। আমাদেরকে আমরা আনতাম সিগারেট, তোমার জন্য সিগারেট তো নিয়ে আসতে বলতো। এখন সিগারেট যে ব্র্যান্ডের সিগারেট বলছিল ওটার দাম মানে এক টাকা উঠানামা করছিল, মানে কোন জায়গায় এটা 12 টাকা থাকে, কোন জায়গায় 13 টাকা থাকে। তো যেহেতু আমি ছোট, তা আমাকে সে যদি একটা বেশি টাকা, আমি তার কিছু বলতে পারতেছি না, আমি প্রতিরোধ করতে পারতেছি না, আর এটার মানে আসল রেটটা আমি জানিও না। আমাকে বললো যে 12 টাকা দিবি, 13 টাকা তাহলে দিবি না, কারণ উনি আমাকে 15 টাকা দিল। তো দোকানদার আমাকে 13 টাকা রেখে 2 টাকা ফেরত দিল। তো আমি 2 টাকা নিয়ে আসলাম, আব্বুকে দিলাম। আমি তখন আমার কিন্তু মোটামুটি ইমোশন বোঝার বয়স হয়েছে, মানে তখন 6 উঠছে বা এরকম। তো আমি ওনার সামনে বসেই চোখের মানে পানি পড়তে জামা চোখ দিয়ে 1 টাকার জন্য আমাকে এভাবে বকা দিল, এত মিষ্টি গালি দিল, বা মানে শোনার মতো না এগুলো গালিগুলো। তো বলতেছি 1 টাকা ইনকাম করে দেখ, মানে কত কষ্ট
এটা আপনাকে বলেছি।
আমি বলতেছি আমি পড়ানোর করে আমি ইনকাম কেমনে করবো এই বয়সে। তো আমি আর কোনো কথা বলি না, আম্মু আমাকে ভিতরের রুমে ডাকি নিয়ে গেল।
একজন ভুল করা মানুষ কিংবা একজন অপরাধী যাই বলি না কেন, সেই অপরাধ কিংবা ভুলের পেছনে তার একটা শক্তিশালী কারণ থাকে, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ডটা কি। তারপরে সেই অপরাধটা সে কি করে এবং ভুলটা কি করে এবং সেটার দ্বারা সে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, সাফারার হয়। আমরা এখন একেবারে প্রথম স্টেজে আছি, একজন অপরাধীর জন্ম কিভাবে হয় আমরা সেই ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি। এবং মোস্ট অব দ্য কেসেস আমরা যদি বলি যে যাহা বলিব সত্য বলিব, আজকে 181তম পর্ব, এই 181তম পর্বের আমার কাছে মনে হয় 99% কজই হচ্ছে একজন অপরাধীর তার ফ্যামিলিতে সুস্থভাবে বড় না হয়ে ওঠার পরিবেশ। তারপরে
আমাদেরকে প্রতিদিন সকাল 5টা বাজে উঠে যেতে হতো, একদম রোবটের মতো উঠে। আমাদের ঘরে খুব পানির সমস্যা ছিল তখন, মানে পানি খুবই পাওয়া যেত না, একদম কষ্ট। কুয়ার থেকে আমরা পানি তুলতাম, আমরা কুয়ার শরীর পড়তাম সকালে ঘুম থেকে উঠে, তারপরে নামাজ পড়ে আমরা মানে পরে স্কুলে যাওয়ার প্ল্যান নিতাম। তো তখনও আব্বু আমাদের গায়ে অনেক সময় হাত তুলতো, অকারণে অথবা কারণ খুঁজে বের করতেছে, মানে দোষ খুঁজতেছে। একটা মানুষ যদি দোষ খুঁজতে শুরু করেন তাহলে দোষ কিন্তু অবশ্যই পাবেন, এরকম একটা ব্যাপার। তো আমাদেরকে তখন এরকম মানে আমরা বাচ্চাদেরকে ধমক দিই না যে পড়তে বসো না হলে কিন্তু মারবে বা বুকবে, এরকম একটা ধমক দেয় না, আমাদেরকে ধমক দিতে হয় পড়তে বসো না, জবাই করে দিবে, এখন
পড়তে বসো নইলে
জবাই করে দিবে। তো এই ধরনেরই আছে, আমরা খুবই ভীত, মানে ওনার কাছে আমরা উনি বাঘ, আমরা মানে একদম বিড়ালের বাচ্চা, একদম এইভাবে থাকতাম। ওনার সামনে কোনো কথা নেই, কোনো মানে কোনো কিছুই নেই ওনার সামনে, ওনার সামনে আমরা জাস্ট বোবা। তো প্রতিদিন রাত্রে সন্ধ্যার দিকে উনি অফিস থেকে বাসা আসতো, আসার পরে উনি লিখতে শুরু করতো আমাদের সামনে, লিখতে আমরা বই নিয়ে বসতাম, উনি আমার সামনে বসতো একই একটাই ঘুম। তো বসে বলতো যে আমাদের বাড়িতে একটা ছেলে আছে, ও এইভাবে পড়াশোনা করছে, ওর ওর এখন এই লেভেল, ও এখন স্কলারশিপ পাইছে, এই গেছে সেই গেছে, এরকম বলতো। বা আমার অফিসে কলেজের ছেলে একটা এই পজিশনে আছে, তোরা কেন এই, এগুলো আমাদের সামনে বলতেছে। আমরা তখন ক্লাস 6-7 পড়ি, বা এই 5 থেকে শুরু করছে এই সিস্টেমটা। আগে আমার আব্বু আসতো যে 7-8 পরে, তো যখন 6টার সময় শুরু করলো 15 থেকে, তখন হয় কি উনি আসার পরে লিখতে শুরু করে দেন। উনি কথা ছাড়া ডিমিট থাকতে পারেন, কথা না বলেন ডিমিট থাকতে পারেন,
মানে সবসময় কথার মধ্যে
সবসময় কথা মনে থাকে। তো আমরা এখন পড়তেছি, উনি কথাগুলো বলতেছে, এখন আমরা উনার কথাগুলো গিলবো না আমরা পড়বো, কারণ এটা আমি ওনাকে বুঝতে পারতাম না, ওনাকে বলার মতো সাহসটা আমার তখন ছিল না যে আব্বু আমরা পড়তেছি এখন কথা বলি না, এখানে একটা কথা বলা আমাদের সাহসটা ছিল না। এইভাবে প্রতিদিন একদম প্রতিদিন আল্লাহ ত্রিজে ওনার মানে এই লেকচারগুলো চলতো। লিখতে তারা উনি তো মানে আমাদেরকে বলতো যে বছর শেষে তোদের রেজাল্টের অবস্থা কেন, আমি তোমাকে সারাদিন বসে চিল্লা চিল্লি করছি যে পর 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 পর, কিন্তু পড়াশোনা কেন। তো আমার সামনে যদি সারাক্ষণ তুমি পর পর পর, আমি পড়ার সময়টা পাবো কখন। আমি সকালবেলা 8টা বাজে স্কুলে গেলে আসতাম 4টা বাজে, 4টার দিকে ওনার ডিকশনারিতে খেলাধুলা মানে মানা, বাচ্চাদের কোনো খেলাধুলা নেই, খেলাধুলা দেখলে ম্যাথ,
আজকে হয়তো যাহা বলিব সত্য বলি বলতে অনেক বাবাই এই অনুষ্ঠানটা শুনছেন, হয়তো আজকে অনেক বাবাই আজকে আমাদের যে অতিথি কমরুদ্দিন তার বাবার মতো আজকের এই অনুষ্ঠানটা শুনে ওর জায়গাতে যদি নিজের সন্তানকে চিন্তা করেন যে সেও একইভাবে ফিল করে এবং তার পরিণতিও ভালো হয়নি, নিঃসন্দেহে ও আজকে অনেক বড় ভুল করেছে বলেই যাহা বলিব সত্য বলিবতে এসছে। কিন্তু ভুলের পেছনে যে কে দায়ী সেটা আপনারা এতক্ষণ হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আপনি যদি সেই জায়গাটিতে নিজেকে না দেখতে চান তাহলে বাবা হিসেবে আপনার অবশ্যই সতর্ক হওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানটা শুনে আমরা শুধু সেই কথাটাই বলবো। বলুন তারপর।
ছোটবেলায় যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন আমার হাতটা পড়ে গেছিল, বাম হাতটা পড়ে গেছিল, অনেকখানি পড়ে গেছিল। আমার গায়ে যে গেঞ্জি ছিল সেটা তোলার পরে ওখানে গেঞ্জির চামড়া লিপ্তে ছিল, এরকম ভাবে বৃষ্টি হয়ে পড়ে গেছিল। ওনাকে জানানো হলো জিনিসটা, আমার আম্মু তো মানে কেন্দ্রে একদম অস্থির, তো আমার আম্মু খুব সহজ সরল মানুষ, একদম মানে ধার্মিক আসক্ত, নামাজ কালাম পড়তো, মানে একদম সবসময় আল্লাহ ভক্ত, একদম মানে সবসময় পর্দার ভিতরে চলতো, একদম মানে খুব সহজ সরল একটা মানুষ। উনি এখনো টিভি অন করতে জানো না, মোবাইল তো দূরের কথা, এত সহজ সরল আর কি। তো আব্বু মূলত আমার আম্মুর দুর্যোগ তো সেটাই,
যে গায়ে পড়া নিয়ে কি হলো,
গায়ে পোড়া নিয়ে ওনাকে জানানো হলো। উনি পরের দিন উনি রাত্রেবেলা আসলো, দেখলো যে আমার পুরো হাত পুড়ে গেছে, একদম ঝলঝলানো অবস্থা। দেখে কিছুক্ষণ দেখে বলছো যে ভালো হয়েছে আব্দুষ্ঠান, এটা বলে উনি চলে গেলো বাড়িতে। ওনার মানে আমার ট্রিটমেন্টের কোনো খবর নেই, মানে কি করছে না হচ্ছে কোনো খবর নেই, একটু চলে গেছে।
শিশু মনে এই জিনিসগুলো যে কত বড় ধরনের প্রভাব ফেলে, আমরা বড়রা হয়তো অনেক ধরনের টেনশনে থাকি, কাজকর্ম, হ্যাঁ নিশ্চয়ই ওর বাবা সংসার নিয়ে চিন্তা করতো, আমরা অবশ্যই তাকে সেই জায়গাটিকে প্রশংসাই করতে চাই, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতি আলাদা আলাদা ভাবে রেসপন্সিবিলিটি আছে। এবং সেই দায়িত্বের জায়গাটি থেকে যদি বাবা শুধু মনে করেন যে পয়সা রোজগার করলাম এখানেই আমার দায়িত্ব শেষ, ব্যাপারটা সেরকম নয়। অবশ্যই বাবা হিসেবে সন্তানের একটা অনেক বড় এক্সপেকটেশন আপনার কাছে আছে, শুধু পয়সা রোজগার করে তার স্কুলের ফিজ আর ভালো ভালো খাবার দাবার এবং পোশাক পরিয়ে দিলেই বাবা হওয়া যায় না। বাবার যে আলাদা একটা মর্যাদার জায়গা, আলাদা একটা ফিলিংস এর জায়গা, সেই জায়গাটাকে উন্নত করা অনেক অনেক জরুরি। রেদার আমি বলবো যে সব দিতে না পেরেও পৃথিবীতে অনেক বাবাই মহিষী বাবা হয়েছেন, তো ওই ব্যবহারটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা একটা সন্তান থেকে শুরু করে পরিবারের স্ত্রী থেকে শুরু করে পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার কাছে মানুষ, সত্যিকারের মানুষ হওয়ার জন্য এই অ্যাটিটিউড গুলো খুবই 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 ইম্পর্টেন্ট। আপনি কত পয়সা দিয়ে ওকে কি কিনে দিয়েছেন, কি করেছেন, ওর মস্তিষ্কে কিন্তু সেগুলো জায়গা করে নেয়নি, জায়গা করে নিয়েছে আমার খুব ডিফিকাল্ট সময় আমার বাবা মার সঙ্গে কি ব্যবহার করেছে সেটা। এবং যে কারণে আপনার বয়স কত এখন?
আমার বয়স 22 বছর।
22 বছর, ও 22 বছরের জীবনে ক্লাস থ্রিতে আপনি কি খারাপ ব্যবহার করেছেন এবং কতটা প্রকট আকারে করেছেন ওর মস্তিষ্ক সেটা মনে দেখেছে, এবং নিশ্চয়ই এটার প্রভাব ওর পরবর্তী জীবনে পড়েছে। আমরা আর একটু সামনের দিকে এগোই। বলুন তারপর।
তারপরে আমি যখন ধরেন ক্লাস 9 উঠলাম তখন আমার আম্মার খুব জন্ডিস হলো, জন্ডিস হওয়াতে ওনাকে কোনো ট্রিটমেন্ট নেই, কিছু নেই, ওনাকে এভাবে ফেলে রাখছে ঘরে। আমার আব্বু কথায় কথায় ঘরে বাজার বন্ধ করে দেয়, কোনো কিছু হলে
বাজার বন্ধ করে দিত,
বাজার করে বন্ধ করে দিত। এখন আম্মু আমাকে বলতেছে যে আমি গরুর মাংস খাবো, আমাকে বলতেছে যদি আমার গরুর মাংস আনি, আমার কোনো তো সেন্স নেই, ওই জিনিসটা নাই যে আমি কোথায় আনবো, আমি ক্লাস 9 পড়ি স্টুডেন্ট, আমি কোথায় কি করবো, ওনার এটা সেন্স নেই। ওনার আমাকে বলছে এখন আমি আমার তো চোখে জল আসতেছে, কান্না কান্না পাচ্ছে আমার থেকে, এখন আব্বু পাশে দিয়ে বসে আছে, ওনারা শুনতেছে আমাদের কথাগুলো, কিন্তু উনি কোনো রেসপন্স করতেছে না, যে উনি তাকাচ্ছেও না যে আম্মুর কি অবস্থা। তো আম্মুর পুরো মাথার তালুসহ হলুদ হয়ে গেছে, মানে জন্ডিসে
বিলিরুবিন বেড়ে যাওয়া যেটাকে বলে। হ্যাঁ,
তো আমি বের হলাম, আমার একটা ফ্রেন্ড থেকে রাশেদ, ওর কাছে গেলাম, ওর বাসায় বললাম যে আমার কিছু টাকা দরকার, আমার কিছু টাকা থাকবে। তো ওর সাথে আমার খুব রিলেশন ভালো ছিল, আমাকে 1000 টাকা দিল ধার, আমি ওগুলো নিয়ে ওষুধ নিয়েছিলাম, ডাক্তার দেখো আমাকে দেখানোর পরে আরো 500 টাকা লাগতো আমার, তো ওকে আবার দিয়ে বললাম যে আরো 500 টাকা আমার দিব, তো ওইভাবে ওর থেকে টাকা নিলাম। আবার কোচিং না করে কোচিং পালিয়ে চুরি করে ওই টাকা আবার ওর ফেরত দিলাম, সুজির টাকা
মাংস খাইয়েছিলাম,
জি খাইয়েছিলাম, পরের দিন খাইয়েছিলাম। আমি আমার কাছে টাকা শর্ট ছিল, আমি এক পা নিয়ে আসছি, ওনার জন্য নিয়ে আসছি, আমরা খাইনি, ওনার জন্য নিয়ে এসে ওনার জন্য রান্না করে খাওয়াইছি। তো আমরা রান্না বান্না সবকিছু জানতাম, মূলত আম্মুর সাথে থাকতে থাকতে আম্মু সবকিছু আমাদেরকে শিখেছে কীভাবে রান্না করতে হবে, একদম সবকিছু রান্না করতে পারতাম। এরপরে আমরা আস্তে আস্তে যত বড় হচ্ছে তত আমার আব্বুর থেকে আমি দূরে সরে যাচ্ছি,
এটা খুব ন্যাচারালি হচ্ছিল,
এটা খুব ন্যাচারালি হচ্ছিল, স্পষ্ট একদম যে আমি বড় হচ্ছি ওনার কাছে আমার কোনো থাকবে।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, কারণ বিরতির শব্দ আমরা পেয়েছি। আপনারা যারা কমরুদ্দিনকে দেখতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। kebria.rj স্পেসে আছে আরজে কিব্রিয়া নামে। একটা বিষয় আমি সবাইকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আজকের এই গল্প শুনে আপনারা কেউ কমরউদ্দিনকে জাজ করতে যাবেন না, কমরউদ্দিনের ফ্যামিলিকে জাজ করতে যাবেন না। আপনারা বরং এটা দেখুন যে কমরউদ্দিন নামক একটা ছেলে যে এখানে এসে তার পরিবারের কথা বলছে, যে কারণে আজকে কমরউদ্দিন এতটা ভিকটিম এবং এতটা বড় মাপের অপরাধী হয়েছে, অপরাধে আমরা যাবো একটু পরে, সেই রকম কমরউদ্দিন যাতে আপনার পরিবারে জন্ম না নেয় আপনার আচরণের কারণে, এই জায়গাটা হবে আপনাদের ফোকাস। ওকে জাজমেন্ট করা, ওকে নিয়ে কোনো ধরনের আলোচনা সমালোচনা করা, ওর বাবাকে নিয়ে কিছু বলা, ওর পরিবারকে নিয়ে কিছু বলা, সেটা আমাদের ফ্যামিলির উদ্দেশ্য নয়। কমরউদ্দিন কিন্তু কোনোভাবেই চাচ্ছে না যে তার মতো করে সন্তান আর কোনো ফ্যামিলিতে ইনজাস্টিসের শিকার হোক, ঠিক আছে? সেই জায়গাটি যেন আমরা আজকে অনুষ্ঠান থেকে নেই, ওকে যেন আমরা কোনোভাবেই বা ফ্যামিলিকে যেন আমরা কোনোভাবেই চার্জ না করি। আমরা চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, চার মিনিট পরে আবারও ফিরে আসছি এই গল্পে। আর একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা যদি অনুষ্ঠানে যোগ দিতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ইয়েস এবিসি রেডিও FM 89.2। কমরউদ্দিন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবার মঞ্চে কনফেস করবার জন্য। যেখানে আমরা বিরতি নিয়েছিলাম কমরউদ্দিন, আপনি বলছিলেন যে বড় হচ্ছেন ততই খুব প্রকৃতিগত ভাবেই আপনার বাবার সঙ্গে একটা বিশাল দূরত্ব তৈরি হচ্ছে। বলুন তারপর।
আমি যত টিচারের কাছে আমি পড়াশোনা করেছি, সবাই বলছে যে তোমার তোমার খুব ভালো একটা মেধাবী স্টুডেন্ট। আমার আব্বুকে বলতো ডেকে যে আপনার ছেলেটা খুব ভালো, ওকে ভালো করে পড়াশোনা করান, তাহলে ও ভালো করতে পারবে আরো। তো আমাকে সব স্যারই ভালো ভালো বলতো, কিন্তু আমি কখনো রেজাল্ট ভালো করতাম না। তো সেটার আমি তো মনে করি আমাদের ঘরে কখনো পড়ালেখা করার পরিবেশ ছিল না, আমরা হারিকেন দিয়ে পড়ালেখা করতাম। যখন আমি হারিকেন নিয়ে পড়তে আসতাম কারণ না থাকলে, তখন আম্মু বলতো যে আমার কাজ আছে হারিকেনটা দিয়ে দেয়, আমি মাস করবো। উনি হারিকেনটা নিয়ে যেতেন, আমরা পড়তে পারতাম না,
মানে পড়াটাকে
মনে করতেন না। উনি আসলে ওনার দোষ কি না হলে তো আবার আব্বু সাথে খাওয়া লাগবে। তো রাত 10টা বাজলে আব্বু বলতো যে লাইট বন্ধ কর, এখন আমার পড়ার দোকানে সারাদিন কি করছিলি। আবার আব্বু আসার পর পরে টিভি সারিয়ে দিত আমাদের সামনে, টিভি আমরাও দেখতাম উনিও দেখতো। আমাদের পড়ানো এইভাবে হইতো না, তার জন্য আমাদের তার জন্য একই অবস্থা। তো আমার বড়দার অবস্থা বেশি খারাপ, ওকে ক্লাস 8 থেকে তুলে নেই, আমি কখনো আমি ড্রপ খাইনি। তো ওকে অন্য স্কুলে ট্রান্সফার করা হলো, মানে
স্কুলে ট্রান্সফার করে দিল।
জি, অন্য স্কুলে ট্রান্সফার করে ওকে মানে আবার সুযোগ দিল যে এইবার তুমি কিছু একটা মানে ভালো করে দেখাও। তো ও আসলে ওরকম ওরকম সুযোগই নাই ওর দিক থেকে। ওকে আমি যতটুকু অবহেলিত ছিলাম আমরা, ও আরো বেশি ছিল অবহেলিত, কারণ ও দেখতে কালো ছিল। ওকে দেখতে ভালো লাগতো না বলে আব্বু ওকে আরো বেশি হেট করতো। এমনকি আমাকে কখনো ওর একটা ওর ডায়েরিতে আমি একটা ঘটনা দেখছি লেখা,
ওর ডায়েরি লিখতো,
ও ডায়েরি লিখতো। তো এখন লেখে না, ওর ডায়েরিতে লিখছিল যে আমি আর ভাইয়া একদিন আব্বুর অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আসার সময় আব্বু আমাকে ডেকে ম্যানেজারের সাথে পরিচয় করে দিল, কিন্তু ওকে দিল না। এই কথাটা ও ডায়েরিতে লিখে রাখছে যে আমার ফটো ডাকে ও আব্বুর ডাকে নিয়ে ম্যানেজারের সাথে পরিচয় করে দিল যে আমার ছেলে, দোয়া করে যান। কিন্তু আমাকে ডেকে কথাটা বললো না কেন, আমাকে ডেকে কেন দেখাল দিল যে আমার ছেলে।
এগুলো যে কতটা একটা শিশুর মনে দাগ কাটতে পারে, আজকের এই এপিসোডটা আমার মনে হয় সব বাবার খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। আমরা জানি পৃথিবীতে অসংখ্য বাবা আছেন যারা নিঃসন্দেহে স্মরণীয়, বরণীয়, অনুকরণীয়, কিন্তু এটাও জানি পাশাপাশি এরকম অনেক বাবাও আছেন যারা তাদের সন্তানদের ভবিষ্যৎকে তাদের আচরণের কারণে একেবারেই নষ্ট করে দেন। আমরা এই সব বাবাদেরকে সচেতন করবার জন্য আজকের এপিসোডটা আমরা বেশ কয়েকবার শুনতে বলবো আপনাদেরকে, প্লিজ। এবং শুনুন, নিজের জায়গাটি কারেকশন করার চেষ্টা করুন। বলুন তারপর।
আমরা যখন আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, তো ভাইয়া এই টেস্ট খারাপ করলো, টেস্ট থাকে এলাও করলো না। তারপরে সে মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে সে কোন রকম মানে আমার আমরা এক ক্লাসে পড়তাম
জি,
ও ফিল করার কারণে আমার সমানে চলে আসে। তো আমি বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত ছিলাম, সামাজিক কাজ বলতে ধরেন আমি যে পরিবেশে ছিলাম আমি অনেকটা মানুষ হয়ে গেছি, এখন আমার কাছে খারাপ লাগে না, আব্বু এসব বললে এগুলো কমন ব্যাপার আমার কাছে এখন।
সুন্দর হয়ে গেছে, গায়ে শুয়ে যাবে বলে।
হ্যাঁ, মানে এরপর থেকে আমরা ওনার কথাগুলো এক কানে ঢুকাইতে এক কানে বের করে দিতাম, ওনার কথাগুলো ইম্পর্টেন্ট নিতাম না। উনি আর কি বলবে, উনি যা বলবে এক কথাই, ওনার সামনে কেউ একটা দোষ করলে ওটা উনি সারা জীবন গিয়ে বেড়াতেন আর মানুষের খুব দোষ ধরতেন। এটা শুধু আমাদের ঘরের মধ্যে, বাইরে কারোর সাথে উনি এরকম ছিলেন না কখনো। উনি আবার মানুষের খুব টাকা ধার দিত, মানুষের টাকা ধার দিয়ে সম্পর্ক নষ্ট করত। আমাদের নিস্তাল একটা ফ্যামিলি ছিল, আব্বুর সাথে খুব ক্লোজ ওদের রিলেশন, ওদের ঘরে কোনো কিছু রান্না করলে আব্বুর জন্য স্পেশাল ভাবে রেখে দিত। আব্বু প্রথমে অফিস থেকে সদ্য পাঠিয়ে দিত, তারপর আমাদের পাশে আসতো। তো ওদেরকে টাকা ধার দিছে, টাকা ধার পরে ওরা দিতে পারেনি, ওদের নিয়ে ঝামেলা হয়েছে, এভাবে করতে অনেকে টাকা ধার দিয়েছিল, অনেক টাকা লস গেছে ওনার। তারপরে আমি যখন ইন্টারভিউ উঠলাম তখন আমি শুনলাম যে আব্বু একটা লোন পাবে ব্যাংক থেকে, মানে ওই সরকারের পক্ষ থেকে গৃহ যাদের মানে বাড়িঘর নাই তাদেরকে একটা লোন দিবে মানে বাড়িঘর করার জন্য। আমি আব্বুকে বললাম যে আমি একটা বিজনেস করতে চাই, আমার মানে বিজনেস দিকে অনেক ছোটবেলা থেকে মন ছিল, আমি বিজনেস করব।
ওকে,
আমি আপনাদের একটা প্রোগ্রাম শুনছিলাম আব্দুল কালাম আজাদ
জি
জি, ওনার প্রোগ্রামটা শুনে আমি অনেক ইন্সপায়ার ছিলাম তখন, মানে আমি একটা
মালিক
জি জি জি। তো ওনার ইয়ার শুনছি, তারপরও আমি আবার একটু বেশি মানে জোক করতাম ফ্রেন্ডের সাথে, মোশারফ করিমের নাটকের ডায়লগ মুখস্ত করে ওগুলোকে আবার ফ্রেন্ডের সামনে দিতাম বলতাম। তারপরে কোনো কেউ যদি সামনে এসে একটা কথা বলে যেত ওটাকে আমি ওর মতো করে আবার রিপিট করে বলতাম।
ওকে,
মানে এগুলো একটা মজা ছিল আর কি, আমার সবাই আমার খুব পছন্দ করতো, আমাকে ছাড়া মানে ফ্রেন্ডরা আড্ডা জমতই না, এরকম একটা ব্যাপার ছিল। তো আব্বুকে যখন লোনটা পাবে তখন আমি আব্বুকে বেশ কয়েকবার বললাম যে আমি দোকান দিব একটা, আমি বিজনেস করব, মানে এটা হচ্ছে আপনার কম্পিউটারের বিভিন্ন পার্টস, কিবোর্ড, মাউস টাউস এগুলো থাকবে আর স্টেশনারি যেসব জিনিস থাকে আর কি ওই স্থানীয় দোকানে। তো বলার পর আব্বু কয়েকবার বলছে আচ্ছা ঠিক আছে দেখবো দেখবো এই বলে মানে আমাদের ঘুরেতে খালি। তো এরপর দিয়ে হঠাৎ করে একদিন আমি বললাম যে লোন কি পাইছেন আপনি, বলতেছে আমার টাকা দিয়ে তো চোখ ফুটছে। তো আব্বু কথায় কথায় একটা জিনিস আমার খুব খারাপ লাগতো, উনি গালি দিত ভালো কথা কিন্তু গালির মাঝখানে সারা কথাটা নিয়ে আসতো। তো এই জিনিসটা আমাদেরকে সবাই জ্ঞান দিত, আমাদের মামাতো ভাইরা, মামাতো বোনরা, মামারা, মামিরা সবাই জ্ঞান দিত যে তোরা এত খারাপ কেন, এত খারাপ কথা করিস কেন, তোরা মানে আব্বু আম্মু কথা মতো চলতে পারিস না, তোরা এই করিস না সে করিস না। আমি একদিন পাটকে জবাব দিলাম যে আমার আব্বা আমার সারা টাকা রেখে বড় করছে আর আপনারা ছেলেদেরকে আব্বু টাকা রেখে বড় করছেন, তো ডিফারেন্ট তো হবে, আপনাদের পরিবেশ আমাদের পরিবেশ তো এক না। এরপর থেকে আব্বু আমাকে সবসময় খোঁটা দিত যে কিছু করে না, বসে বসে খায়, এই এইভাবে লাইফ হয় নাকি, অমুকের ছেলে অমুক এভাবে এভাবে বড় লোক হয়ে গেছে, এভাবে টাকা কামাচ্ছে লাখ লাখ টাকা, তোমরা কি করো ওরে বসে থাকো, এইভাবে নিয়ে খুব খারাপ ভাবে বকা দিত। আমি কলেজের গাড়ি ভাড়া যাওয়ার সময় ধমক দিত, 10 টাকা গাড়ি ভাড়া দিত, আমাদের যাওয়া 5 টাকা আসা 5 টাকা। তো দেখা গেলো কি একদিন আমার জুতা যদি ফিতা ছিঁড়ে দিত তাহলে আমি জুতা সিলাই করলে 5 টাকা যদি লাগে তাহলে আমি 5 টাকা দিয়ে আবার আমার হেরে যাওয়া লাগতো, মানে ওই টাকাটা আমার কভার করতে পারতাম না। তারপর উনি সেটা বুঝতেন না, উনি ফকিরকে দিতেন 20 টাকা, আমাদেরকে দিতেন 10 টাকা। তো এরপরে দিয়ে এভাবে আমার দূরত্বটা আর বাড়তেছে। তো এরপরে আম্মু আমাকে বলতেছে যে ইন্টারটা কোন রকম পাস করে তোর একটা জবে ঢুকে যা, মানে এইভাবে তো পারা যায় না যে প্রতিদিন টাকার জন্য কোটা দেয়, ভাত খেতে বসলে দেখো রাজার ছেলে ভাত খেতেছে, মানে শুইলে বলতো যে দেখো মাস্টার ছেলে শুইতেছে আরাম করে, রং রং বিছানা, উপরে ফ্যান চলতেছে, কি মজা, মানে উনি এরকম লাইফ পায় নাই। তারপরে আমি চাকরি খুঁজতে থাকি, ইন্টার পরীক্ষা দেওয়ার পর গার্মেন্টস চাকরি নিলাম, তখন গার্মেন্টসে সামনে আসলাম, তখন 2012। তো আমাকে গার্মেন্টসের সামনে বলতেছে তুমি তো এখন বাচ্চা তুমি কি চাকরি করবা, 18 বছর হয়েছে? তো আমি বলছি যে না হ্যাঁ আমার 18 বছর হয়েছে। সার্টিফিকেট দেখালাম, সার্টিফিকেট তখন আমার 18 হয়নি, বলছে তোমাকে নেওয়া যাবে না। আমি বলছি দেখেন আমি সমস্যায় পড়ছি আমাকে একটু দেখেন না। তো ওরা কি করলো সার্টিফিকেট ছাড়া আমাকে মানে নিল,
কিসের কাজ ছিল এটা?
এটা কোয়ালিটির কাজ, মানে
গার্মেন্টসের কাজ,
গার্মেন্টসের। ওখানে আমি প্রোডাক্ট গুলো বাছাই করতাম যে কোন জায়গায় কোনো সুতা আছে কিনা বা কোন জায়গায় কোনো রিজেক্ট আছে কিনা ওটা বাছাই করতাম, ওটা সবসময় দাঁড়িয়ে করতে হতো, বসতে দিত না, এক সেকেন্ডের জন্য বসা যাবে না।
ওকে,
তো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত হচ্ছে জেনুইন ডিউটি, আর এরপরে যা হবে তা ওভারটাইম বাধ্যতামূলক করতে হবে, মানে এরকম রুলস ছিল। এর মধ্যে আমি আবার চাকরির জন্য সব জায়গায় খোঁজ করতেছি ভালো একটা চাকরির জন্য, হঠাৎ করে একটা কমিউনিটি সেন্টারে আমি চাকরি পাই।
কমিউনিটি সেন্টারে কিসের চাকরি ছিল?
ওটা ম্যানেজার ছিলাম,
ম্যানেজার। ওকে,
ওখানে আমি বুকিং নিতাম, আমাকে ওখানে ডাকা হলো, গেলাম ওখানে, যে মালিক ছিল উনি অনেক ভালো আর কি, ওনাদের ভাই অনেক বেশি, ওনাদের মধ্যেও ঝগড়া হইতো অনেক বেশি সম্পত্তি নিয়ে। আমি ম্যানেজার ছিলাম, আমি দায়িত্ব পালন করতাম। আমি তো ওখানে আবার এক বছর এই ভাই চালাবে, আরেক বছর ওই ভাই চালাবে, আরেক বছর ওই ভাই চালাবে, মানে এক বছর এই ভাই গেলে আমার চাকরি শেষ।
আর নতুন ভাই যে আসবে সে আপনাকে বাড়তি দেবে,
হ্যাঁ
নতুন ম্যানেজার নিয়োগ দেবে।
তো এখন আমি চাকরি করতেছি, আমার হাত দিয়ে লাখ লাখ টাকা আসতো দায়িত্ব।
ওকে,
তো আমার সব হিসাব আমি ওনাকে মানে প্রতিটা পয়সা বুঝে বুঝে দিতাম। তো উনি আমার কাজ খুবই সন্তুষ্ট ছিল, খুবই সন্তুষ্ট ছিল, আমাকে খুব ভরসা করতো। উনি উনি ছোট ভাই মতো দেখতো আর কি, তো কখনো গাড়ি ভাড়া চালিয়ে দিত, এক্সট্রা অনেক সুবিধা দিত আর কি।
ওকে,
কিন্তু ওখানে ডিউটি আপনার রাতের দুইটা তিনটা বেজে যেত, বিয়ে অনুষ্ঠান, তো গায়ে হলুদ ছিল, অনেক সময় সারা রাত থাকতে হইতো, অনেক প্রবলেমে, অনেক সময় দেখা যাবে বাইরে হরতাল, অবস্থা ভালো না, যেতে পারতেছি না। তো এইভাবে করতে করতে আমার এক বছর কেটে গেল। উনি এদিক দিয়ে ব্যাংক থেকে 18 লক্ষ টাকা লোন তুলে ফেলছে আব্বু,
এটা আপনি জানেন?
এটা আমরা জানি না, কেউ জানি না এই টাকাটা কোথায় গেছে, কেমনে নিচ্ছে, বা কে দিল, কিভাবে দিল, টাকাটা কই গেল, কিছু জানি না আমরা। তো এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন আমি ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি আব্বু পাশে ঘরে একটা মহিলাকে বলতেছে যে আপনার থেকে আমি 3,16,000 টাকা পাই। উনি বলতেছে যে আমার টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেন, অলরেডি অনেকদিন হয়ে গেছে। তো মহিলা বলতেছে আমার হাজবেন্ড তো বিদেশ থাকে, তো মানে উনি আসলে ওর সাথে কথা বলার দিব, উনি ইন্ডিয়া থাকতো আমাদের পাশের মূর্তির লোক।
ওকে,
তো আমি আবার কারোর সাথে কথা খুব কম বলতাম, বিশেষ করে মেয়েদের ব্যাপারে, আমাদের পাশে ঘরে যারা মহিলা ছিল বেশিরভাগ আমি কারোর সাথে কথা বলতাম না, দেখলে এড়িয়ে চলে যেতাম। তো ওরাও এসেম মানে এভাবে, আমি কারোর সাথে কথা বলতাম না খোলামেলা ভাবে। তো জানতে পারলাম যে উনি 3,16,000 টাকা হালাত দিচ্ছেন, মানে ধার দিচ্ছেন লোকটাকে। তো আবার ওই লোকটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানি, সুবিধার না। তো এভাবে করতে করতে আমার কানে আসতে লাগলো এরকম অনেকজন উনি টাকা ধার দিচ্ছে, কিন্তু উইদাউট ডকুমেন্ট, কোন ডকুমেন্ট নেই,
কোন ডকুমেন্ট ছাড়া টাকা ধার দিয়েছে ব্যাংক থেকে লোন করে,
ব্যাংক থেকে লোন করে। তো এইভাবে করতে করতে ওনার টাকা সব দেওয়া হয়ে গেছে আমাকে। তো আমাদের বাড়ির পাশে একটা মানে টাকা বিক্রি করবে একজন, ওটা মানে ওর একটা সমস্যা করে বিক্রি করবে আর কি। তো আব্বু ওটা কিনবে, এই অলরেডি 6,00,000 টাকার উপরে দেওয়া হয়ে গেছে, কোন ডকুমেন্ট নাই।
মাই গুডনেস,
তো এখন এই জিনিসটা উনি একটা ব্যাংকে চাকরি করে মানুষ, যে ডকুমেন্ট ছাড়া টাকা দিয়ে কিভাবে দেয়, মানে যে কোনো কাউকে কথায় কথায় দিয়ে দেয়, টাকা চাইছে ধার চাইছে দিয়ে দিচ্ছে সাথে সাথে। এভাবে করতে হবে
18 লক্ষ টাকা,
18 লক্ষ টাকা উনি ওয়েস্ট করছে টোটাল।
ওকে, তো ওই সময়টাতে আপনি যেটা বলছিলেন যে আপনি কমিউনিকেশনটা জব
করতে, তারপর তো জব করে বাসায় আসতাম, আমি যে বেতন পাইতাম ওই টাকাটা আমি এসে বাজার করতাম, বা আমার কিছু লাগলে, এক্সট্রা কিছু লাগলে ওটা দিতাম ফ্যামিলি। আমার
6,00,000 টাকা বেতন পেতেন ওই সময়টাতে,
6,000 টাকা,
6,000 টাকা, আচ্ছা
6,000 টাকা আবার এক্সট্রা আমাকে ওই যে আমি তো প্রাধি খাইতাম ওখানে, বিয়ে হলে ওরা আমাকে জোর করে ধরে নিয়ে যেত। তো এইভাবে মানে টাকা শেষ, আব্বু কি করতো মানে গরিব হওয়ার পরেও যে টাকা একটা বাহাদুরি দেখায়, এটাও একটা ভাব ওনার মধ্যে চলে আসলো। মানুষকে মানুষ মনে 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 পড়ে না, তখন অবস্থাটা এরকম হয়ে গেছে, একটা মুচি আমাদের বাসার সামনে দিয়ে গেছে।
ওকে,
আমার ছোট ভাই বললো যে আব্বু আমার জুতো সেলাই করতে হবে, মুচিকে ডাক দিব, বলতেছে আচ্ছা ঠিক আছে ডাক দাও। মুচি আসছে, জুতো সেলাই করছে, বলতেছে কত? 5 টাকা। 5 টাকা কেন, এখানে কি 5 টাকা সুতো লাগছিল? তো মুচি তো সর্বনিম্ন 5 টাকাটা তো জানা কথা, আর অজানা কিছু না। তো বলতেছে আমি 3 টাকা দিব, এই মুচি বলতেছে 5 টাকা নিচে আমি সেলাই নিই না। তো উনি বলতেছে তাহলে সেলাই কেটে দেয়, তুমি 3 টাকা দিয়ে একজন থেকে করাবো। মুজি সেলাই কেটে দিছে, তুমি ওই জুতো দিয়ে মুজির গায়ে মানে মারছে অনেকগুলো 2 টাকার জন্য। এটা আমার চোখের সামনে ঘটনা, আমি কোনো কথা বলি নাই, সাউন্ড করি নাই, বললে তো বলবে বেয়াদবি এসে। আর আমি জানি যে চেষ্টা করো না ওই মুজিটাকে আমি বাঁচাতে পারবো না, মুজিটা চলে গেল ওখান থেকে অভিশাপ দিয়ে। এভাবে করতে করতে উনি ছোটদেরকে একদম মানে মেরে ফেলার মতো অবস্থা, উনি যারা মানে শাকসবজি বিক্রি করে ওদের কাছে গিয়ে 2-1 টাকার জন্য মূলামূলি করতো, হাত পাইতো, এরকম একটা অবস্থা। কিন্তু ওদিক দিয়ে উনি 1,00,000 টাকা আমাকে ধার দিত। তো এরকম আমি ওনার এগুলো দেখে আমি অবাক হইতাম যে এরকম কেন মানুষটা। আমি একদিন ওনাকে কথা কথা মনে করাইতাম যে আপনি না বলছেন আপনি রাস্তা রাস্তায় ঘুরছিলেন চাকরির জন্য, চাকরি পাননি, এখন টাকা দিয়ে এদিন করতেছেন কেন, টাকাগুলো নষ্ট করতেছেন কেন, এগুলো তো আপনাকে ব্যাংক লোন দিচ্ছে ভালো কথা, কিন্তু আপনার থেকে তো এগুলো কাটিয়ে ফেলবে, এগুলো তো আপনাকে তো একেবারে দিয়ে দিচ্ছে না, আপনার বেতন থেকে কাটবে, আপনার পেনশন থেকে কাটবে, তাইগুলো তো আপনার থেকে কেটে ফেলবে, এগুলো তো আপনার টাকাই, এগুলো তো আর ফ্রি না। তো উনি কথাগুলো বুঝছে, তো উনি কি করছে ওখানে এলাকার যেসব ছেলেগুলো আমার সাথে চলার কথা, আব্বু তাদের সাথে চলে, আমার সাথে ধরুন কয়েক বছরের বড়, ওদের সাথে একসাথে ওরা সিগারেট খায়, ওরাও খায়। তো আমাদের দৃষ্টিতে মানে আমাদের বন্ধু বান্ধব আসা না
খুব স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক।
ওদের সাথে 100 বছর আত্মা মারা ওদেরকে টাকা হালাপ দিয়ে 3 লাখ টাকার মতো এইভাবে করতে করতে যেখানে যায় সেখানে টাকা হালাপ দেয় পুরো এলাকা একটা নাম ফাটাই ফেলছে কর দিয়ে জানতে পারলাম যে উনি সুদের ব্যবসা করবে
সুদের ব্যবসা করবে
উনি মানে ওনার প্ল্যান ছিল সেটা কিন্তু সেটা কাগজে কলমে না কোনো ডকুমেন্ট রাখবে না উনি কোনো প্রমাণ রাখবে না যে উনি এটা করবে মানে কেউ জানতে পারবে না উনি এটা ভিতরে ভিতরে করে ফেলবে কারণ এই সুদের টাকাটা প্রতি মাসে মাসে নিবে ওনার একটা বাড়তি ইনকাম হবে উনি চাইছিল এটা টাকায় টাকা থাকলো মাসে মাসে আবার টাকা পাইলাম ইন্টারেস্ট পাইলাম এভাবে টাকা নিতেছে প্রতি একজন থেকে দেখলাম যে 4,000 টাকা করে প্রতি মাসে নেয় আর বাকি একজনও টাকা দেয় না
ওকে
তো এভাবে যখন আমরা একসময় বুঝলাম যে আব্বু সব টাকা নষ্ট করতেছে এভাবে তো মেনে নেওয়া যায় না আমাদের কারো কিছু করতেছে না ওনার একটা মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো কয়েক বছর পরে তো বিয়ে দেওয়া লাগবে ওনার জন্য কিছু টাকা গুলো রাখুক মানে বিয়ের জন্য হলেও বিয়ে দিতে টাকা লাগে আম্মু আব্বুর পায়ে ধরছিল যে আপনি মেয়ের জন্য 5 লাখ টাকা রাখেন আব্বুর টাকা তো রাখবে না আমরা জানি এই শুধু আমরা টাকা দিয়ে তো আসছে বিয়েটা দিয়ে ফেলি আমরা একটা সিদ্ধান্ত নিলাম বাসা বসে আম্মু সহ তো আমরা মানে ছেলের প্রপোজাল আসতেছে আমার বোনের জন্য তো ওদেরকে আমরা যাচাই করতে লাগলাম আব্বুর অবর্তমানে আমাদের যদি মনে হয় যে না রাইট তাহলে আমরা আব্বুকে জানাবো
আচ্ছা
তো ততক্ষণে ওনার টাকা সব শেষ ওনার কাছে আর মানে ওনার ভরসা ছিল যে যার থেকে টাকা পাবে আর থেকে নিয়ে তারপর বিয়ে দিবে কিন্তু তাদের মধ্যে অনেকে অসহ্য হচ্ছে টাকা মানে নেয় নাই বা দিবে না এরকম বলতেছে কারণ যাদেরকে টাকা দিছে তাদের টাকাটা ফেরত কোনো সামর্থ্য নাই ধরেন যে বলতেছে আমাকে 2 লাখ টাকা তো আমি ব্যবসা করবো তো ও 2 লাখ টাকা ব্যবসায় ঢুকেলে কি 2 লাখ টাকা একসাথে ইনকাম করতে পারবে কখনো এটা সম্ভব না ও লাভ করতে পারে লসও তো করতে পারে লস করলে তখন সেই টাকাটা করতে কেন দিবে ও তো ওরকম ওই লেভেলের মানুষ না ওই ওয়েটের মানুষ না যে ওটা 2 লাখ টাকা সে যখন তখন ম্যানেজ করতে পারবে তো আব্বু সেই বর্ষে হ্যাঁ ঠিক আছে দেখো তোমরা দেখো সেদিক দিয়ে আব্বু মাঝখান দিয়ে কয়েকটা মহিলা নিয়ে আসতে পারছে একদিন একটা মহিলা নিয়ে আসতে বলছে যে আমাদের পাশে কাজ করবে থাকবে খাবে এগুলো অনেক আগে আরো এগুলো আমরা তখন ছোট ছিলাম বলতে গেলে তো নিয়ে এসে বলতে থাকবে খাবে তো এই মহিলাটা রাখো পাশে মহিলাটাও সিগারেট খায় তো সিগারেট খায় একটা মহিলা কেমন হতে পারে ধারণা করা যায় এইভাবে করতে করতে ওনার দেখা যাচ্ছে কি আমাদের বিল্ডিং এ আমাদের মান সম্মানটা কমতেছে সুদের ব্যবসা করে একটা নাম ছড়াচ্ছে একটা দুর্নাম হচ্ছে মারাত্মক একটা দুর্নাম আমি বলতাম যে আমাদের ঘরের যত মেম্বার আছে সবাই সাবধানে থাকিও তখন কাকে কিডন্যাপ করে নিয়ে যায় কারণ উনি যেভাবে টাকা দেখাচ্ছে মানুষকে এভাবে তো একটা আতঙ্কের বিষয় তো আমি আমার ছোট ভাই মেজবাকে সবসময় আমি গাছ দিয়ে স্কুল নিয়ে যেতাম আনতাম কারণ ওর যদি কোনো ক্ষতি না হয় ওর যদি কিডন্যাপ করে বা ওর কোনো প্ল্যান থাকে তার কি বলা যায় না আসলে এভাবে কয়েকদিন চলার পরে হঠাৎ করে আমার বোনের জন্য একটা প্রবলেম ঠিক করলাম বলতে দেখতেছি এখন ঠিক হয়নি এই অবস্থায় আমি জানতে পারলাম যে আমার বোন তখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছে তো আমার বোনের একটা অ্যাসেট ছিল তো এটা ও আমাকে পর দিয়ে বললো যে আমার একটা অ্যাসেট আছে যে এই ব্যাপার ছেলেটার সাথে ছেলেটাকে আমি চিনি পার্সোনালি তো এটা হচ্ছে যে ওদের বয়সের একটা ভুল মানে এটা আসলে ওদের পরিচয় হচ্ছে মাত্র 1 মাসে 1 মাসের পরিচয় বন্ধুত্ব একসাথে এখন একই ক্লাসে পড়ে ওরা সেম ক্লাসে
ওকে
তো ওরা এখন আমি বললাম যে ওকে বুঝে বললে জিনিসটা সলভ করা সম্ভব ওকে তো আমি একটু ধমক টমক দিলাম হালকা আমি তো একটা কারোকে হাতটা তুলতাম না তখনও আমি একটু বুঝে বললাম যে এগুলো হচ্ছে তোমার বয়সের একটা দোষ এই বয়সে তোমার একদম ভালো লাগা তৈরি হতে পারে কিন্তু এগুলাকে ইম্পর্টেন্স দিলে পারবা না কারণ আমরাও এই বয়সটা পার করে আসছি আমরা জানি যে এই বয়সে কি কি লাগতে পারে বা কি তোমার এখন বয়স অনুসার চলতেছে এক হিসাবে তো বললাম আমার বোনের এই ঘটনাটা জানার পরে আমার আব্বা অনেক বেশি রাগ হয়ে গেছে ওকে মারতে চাইতেছে ওকে মানে পাইলে মেরে ফেলবে কেটে ফেলবে এরকম একটা ব্যাপার চলে আসছে তো আমি কি করলাম আমাদের বাসার সামনে একটা ছোট একটা বারান্দা ছিল তো বারান্দায় আমি আর ভাইয়া থাকতাম
আচ্ছা
আর মাঝখানের রুমে আম্মু ছোট ভাই আর আমার বোন থাকতো
আচ্ছা
আর পাকঘর যেটাতে ছিল রান্নাঘর সেখানে আব্বু থাকতো
আচ্ছা
তো আমি কি করলাম আমার বোন আর আম্মুকে আমার রুমে পাঠিয়ে দিলাম দিয়ে তালা মেরে দিলাম
যাতে
মারতে না পারে
ওকে
অনেক গায়ে গেছে আসতে না পারে তো আমি আব্বুর সাথে থাকলাম তো আব্বু বলতেছে যে তোর বোনরা তো এখানে ছিল আগে এখানে থাক না এখান থেকে লাগা কি দরকার না আমি মারবো না এখানে রাখ আমার ব্যাপারটা একটু খটকা লাগলো যে আমি ওখানে রাখলে কোনো সমস্যা কি যেহেতু উনি বলতেছে গায়ে হাত তুলবে না তাহলে সে ওখানে থাক সমস্যা কোথায় আব্বু বলতেছে না এখানে থাক সমস্যা কোথায় এবার বাড়াবাড়ি হইলো তো এক পর্যায়ে তিন চার দিন পরে আমিও আমার বোনকে ওখান থেকে বেরোতে মানা করছি, তোর কিছু লাগলে আমাকে বলবি, খাওয়া দাওয়া সময় আমি পাঠিয়ে দিব যা লাগে, কিন্তু রুম থেকে বেরোবি না আমার অর্ডার ছাড়া।
আচ্ছা,
তালা মেরে চাবিটা আমার কাছে রাখতাম। আমার বোন মনে করছে যে আমি ওর প্রতি অন্যায় করতেছি, ও তো বুঝতেছে না যে আমি ওর ভালোর জন্য করতেছি।
আচ্ছা,
তো আমি হঠাৎ করে শুনলাম যে আব্বু আম্মুকে বলতেছে যে রাতে আমার ওখানে পাঠিয়ে দিবে।
আপনার বোন?
জি।
ওকে,
তো আমি ভিতরের আমি বাইরের রুম থেকে স্পষ্ট শুনলাম যে আব্বু আম্মুকে বলতেছে যে ওকে আমার রুমে পাঠিয়ে দিবে। আমি কথাটা শুনে ভালো করে বুঝতে পারিনি, কান পাতে আবার শুনলাম বলতেছে যে ওকে আমার রুমে পাঠিয়ে দিবা, এটা যাতে মানে ওর ভাইরা না।
আমরা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব পাঁচ মিনিটের। পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, কমরুদ্দিনের জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা ফিরছি ঠিক রাত ১২টায়। আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দেবেন প্লিজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত ১২টায়। আর যারা আসতে চান এই অনুষ্ঠানে তারা আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আবারও ফিরছি কমলউদ্দিন আপনার কাছে। এরকম একটা কথা আপনি শুনলেন যে আপনার বোনকে ওই ওই রুমে মানে আপনার বাবা যে রুমে থাকে সে রুমে পাঠিয়ে,
মানে বাবা তো রান্নাঘরে থাকে ওখানে পাঠিয়ে দেবো রাত্রেবেলা, আমরা তো না জানি। তো আমি এটা শোনার পরে শক হয়ে গেলাম যে এই কথাটা বললে কথাটা মানে কি, এটা কোনো সাবজেক্ট কথা মাত্র বা কোনো খারাপ বিষয় মাত্র এটা? তো আমি এরপরে দেখলাম যে আম্মু গেটের বাইরে কান্না করতেছে। কান্না করতেছে, আমি আম্মুকে দেখে সামনে গেলাম, বললাম আম্মু কি হয়েছে? বলতেছে যে আমি সুইসাইড করবো, আমি আর তোর বোনকে নিয়ে আমরা দুজন বিষ খেয়ে মরে যাবো।
আপনার মা কি বলছে আমি আরেকবার একটু স্পষ্ট করে বলতেছি, মানে আমি শোনাতে চাই আমাদের দর্শকদেরকে, বলুন তো আরেকবার।
আমার আম্মু বলতেছে যে আমি সুইসাইড করবো, আমি তোর বোনকে নিয়ে সুইসাইড করবো।
ওকে,
আমি বলতেছি কেন কি হয়েছে? বলতেছে তোর আব্বু তোর বোনকে
চাইতেছে, মানে
চাইতেছে মানে ফিজিক্যালি শুনতে। আমি বলতেছি আমি তখন খারাপ গালি দিয়ে আমি তখন আব্বুকে মানে আব্বুর দিকে যাচ্ছিলাম আর কি, আব্বু আমার ধরে ফেললো, বললে বাবা কিছু বলিস না, কিছু বলিস না, তুই একটা কাজ কর যেভাবে পারিস তোর বোনকে তুই বিয়ে দিয়ে দে, এখন ভালো একটা ছেলে থেকে বিয়ে দিয়ে দে। তো সেটাও সবচেয়ে বড় একটা কাজ। তো আমি বললাম যে এখন ওনার কাছে টাকাও নাই, উনি চাইতেছে যে ওনার নিজের মেয়ের সাথে উনি অন্যায় করতে চাইতেছে, এখানে আমি কিভাবে বিয়ে দিব, গার্জিয়ান তো লাগবে, গার্জিয়ান ছাড়া কিভাবে বিয়ে দেওয়া সম্ভব, আর আমার কাছে কোনো অর্থ নাই বিয়ে দিতে, একটা সামাজিক ভাবে একটা খরচ আছে।
ওকে,
তো রাতের বেলা হয়ে গেছে, আব্বু আমাকে বলতেছে যে তোর বোনকে এখানে পাঠাতে না, অসুবিধা কথা ওটা ওখানে থাক, আমি বুঝে বলতেছে, আমি বলতেছি না ওখানে থাকবে না, কেন কেন জানি না, আমি থাকবে না, আমি বোস থাকবে না, বোস কেন থাকবে না, তখন আব্বু আমাকে একটু ভয় পেতেছে, তখন আমাকে একটু ভয় পেতে আব্বু যে আমার মেয়ের সামনে গরম ছিল, মানে অন্যায় দেখলে আমি রাগ করতাম আর কি। তো আব্বু এটা বলছে যে ও আমার ছেলে না, আমাকে নিয়ে সন্দেহ পোষণ করতো। তো এগুলো নিয়ে উনি সব জায়গাতে এগুলো এটা রটাইতো কথাগুলো, আমার আমাকে নিয়ে খারাপ কথা, আম্মুকে নিয়ে খারাপ কথা, এগুলো সব জায়গায় রটাইতো। যে
একটা বাবার এর চেয়ে পরাজিত হওয়ার আর কি থাকতে পারে, যে তার জন্মদাতার সন্তান যখন বাবার সম্পর্কে ধরনের কথাগুলো জানে। নাথিং টু সে, ভেরি স্ট্রেঞ্জ। আমরা আজকে এই ধরনের ঘটনা থেকে দূরে থাকতে চাই, আমি চিন্তাও করি নাই যে ভেবেছিলাম যে প্রথম দিকে বোধ হয় বাবা এসবই এ পর্যন্তই ক্ষান্ত নিয়েছে।
তারপরে এখন আমার প্রথম দায়িত্ব ছিল আমার বোনকে সেভ করা, এখন আমার বোন যদি জানে সত্যি সত্যি সুইসাইড করবে এই ব্যাপারগুলো যদি জানে, ওর কানে পর্যন্ত যায় ও আমি ওকে আমি ভালো করে থাকি, ও খুবই ইমোশনাল একটা মেয়ে।
ওকে,
তো এখন এই ভয়ে আমি কাউকে কিছু বলতেছি না, এটা ভাইও জানে না, আমি যে জানি সেটা আব্বু জানা না, উনি মনে করতেছে উনি ছাড়া কেউ জানা না এই কথাটা আম্মু ছাড়া, কারণ আম্মু তো আমাকে বলে দিছে, মানে ইশারা ইঙ্গিতে বলে দিছে তোর আব্বার মতো খারাপ। তো এখন আমি যেহেতু ওনার কাজে বাধা দিলাম যে আমার বোন এখানে আসতে পারবে না, আমি বলছি যে ওর একটা সমস্যা হয়েছে, ওটা রোগ হয়েছে, ওই লিখে আসলে আমাদের গায়ে বাইরে ধরা যাবে, মানে এটা বুঝ দিলাম আর কি। তারপর রাত্রেবেলা উঠে আমাকে আম্মু বললো যে তুই সাবধান থাকিস, তুই যেহেতু ওর কাজে বাধা দিয়েছিস, ও তোর একটা ক্ষতি করতে পারে, তুই সজাগ থাকবি। রাত্রেবেলা আমি রাত্রেবেলা 12টা বাজছে, আমার বুক দুধ দুধ করতেছে অনেক, আমি চাপতেছি যে আমার আব্বু, আমার আম্মু তো বললো যে আমার ক্ষতি করতে পারে, দেখলাম যে আব্বু আব্বু ঘুম থেকে উঠছে, আমি চোখ বন্ধ করে আসছি, ঘুমানোর বান করতেছি, আব্বু বিহন থেকে ছুরি নিয়ে আসছে। তারপরে ছুরি নিয়ে আসলো, কিন্তু বুঝতে পারলাম যে আমাকে মারার জন্য না, উনি ছুরি নিয়ে এসে বাইরে তাবিজ ডাকতেছে, মানে কি করছে উনি জানা, আমি জানি না, তাবিজ ডাকতেছে, আমি তাবিজ ডাকতেছি, এটা কার জন্য আমি কিছু পাইনি, তাবিজে কম বিশ্বাস করি, আমি তাবিজ করলে কি হয় না হয় একটু কম বিশ্বাস করি, উনি তাবিজ ডাকতেছে, আমি আই থিঙ্ক আমার জন্য কিছু একটা হবে, আমাকে বসে আনার জন্য এই টাইপের কিছু একটা হইতে পারে। তো এখন আমি আমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ডের আব্বু ছিল, আমাদেরকে খুব স্নেহ করতো, তো আমি ওনাকে গিয়ে বললাম যে আঙ্কেল আমার আব্বু তো ওকে হাত পুষে যাচ্ছে, আমি ওষুধ ব্যাপার কিছু আনি নাই, সেগুলো তো বলা যায় না, আমি নিজের মধ্যে আমি দুঃখ দুঃখে মরতেছি যে আমার আমি যেটা জানি এটা আমার আব্বু জানা না, আমি ওষুধ ভালো বিহেভ করতেছে, আমি ওষুধ ভালো বিহেভ করতেছি কিন্তু আমার ভিতরে চলতেছে, তো ওনাকে এখনই মানে কিছু একটা করে ফেলি এরকম একটা আমার ভিতরে চলতেছে, তো এখন আমি এটাকে সহ্য করে ওনার সাথে অভিনয় করে যাচ্ছি, এই আব্বু ভাত খাইছেন ভালো আছেন এভাবে ভালো কথা বলতেছি ওনার সামনে দিয়ে। তো আমি ওনাকে আঙ্কেল গিয়ে বললাম, আঙ্কেল আমার আব্বু তো আমার বোনের প্রতি অনেক রাগ, মারবে ওকে, তো আমি যাচ্ছি ওর একটা বিয়ে দিয়ে দিচ্ছি, আপনি একটা পাত্র দেখেন, পাত্র দেখে ওর বিয়ে দিয়ে দেন। তো বলতেছে তোমরা যে বাসায় থাকো, এটা একটা বাসা হইলো, ছোট একটা বাসায় থাকো, ওখানে কি বিয়ে দিবে, ওখানে ছেলে পক্ষে আসতে ফেরত যাবে, বলো যে এটা কি বাসা, কি ফ্যামিলি, কিভাবে থাকে, তুমি একটা ভালো একটা বাসা নাও, আমি একটা ছেলে দেখাই, ভালো লাগলে কথাবার্তা বলে তুমি কম খরচ যদি করতো আমি তোমার সিস্টেম দেখা দিব, তুমি মানে উনি আমার একটা হেল্পফুল মানুষ, সবার হেল্প করে, উনি খুব ভালো একটা পরোপকারী মানুষ। তো ওনার কথা শুনে তো আমি বললাম যে এটা এই জিনিসটা আব্বুকে বোঝান, ওনাকে বললাম, তো আব্বুর কাছে উনি গেল আসলো, আসার পরে বললো যে দেখেন ভাই একটা বাসা নেন, বাসা নিয়ে এখানে বাচ্চা বাচ্চা রাখছেন, এভাবে তো বড় হলে এভাবে তো বিয়ে দেওয়া যায় না, ওনার কথার ফাঁদে পরে আব্বু একটা বাসা নিল, ফ্ল্যাট বাসা ভাড়া নিল, এটা এটা ভাড়া দিয়ে দিলাম আমরা, তারপর আমরা নতুন একটা ফ্ল্যাট বাসে উঠলাম, তারপরে উল্টা অনেক বড় ছিল, ওটা ভাড়া ছিল 10,500 টাকা, এই গ্যাসবিল কারণ 12,000 টাকার উপরে পড়তো আমাদের। এদিকে আব্বু যে 18,00,000 টাকা লোন নিচ্ছে সেটা বেতনের টাকা আব্বুর থেকে আসতেছে, আব্বুর বেতন বাড়ি মাত্র 7,000 টাকা, 7,000 টাকা যদি সংসার সম্ভব না, ওদিক দিয়ে যারা টাকা নিচ্ছে তারাও কিন্তু কি টাকা দেওয়ার কোনো নাম নিশানা নাই, ওদিক দিয়ে আব্বুর অবস্থা খারাপ হচ্ছে, মানে টাকা পয়সার অবস্থা খুব খারাপ হচ্ছে। তো আমি কি করলাম, আমার কাছে একটা মোবাইল ফোন আছে, তখন আমার মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেছিল, তো আমি একটা ফ্রেন্ড থেকে মোবাইল কিনে নিলাম, নেওয়ার পরে আমি মোবাইল দিয়ে আমি সারাদিন বসে আছি, ঘরে কান্না করতেছি আর কোনো আমার উপায় নেই যে ঘরে কিচ্ছু নাই, আমি কি করবো, বোনটার বিয়ে দিতে হবে, এখন আমি আমার আব্বুর থেকে কয়দিন চেক করবো, আমি ঘরে বসে থাকবো, আমার কাজ আছে না, আমি বাড়ি যাবো না, চাকরি করবো না, আমি ওকে কয়দিন গার্ড দিবো, ওর বিয়ে দেওয়াটা তো ইম্পর্টেন্ট, এখন বাসায় বসে বসে আইডিয়া বের করতে থাকলাম যে কি করা যায়, কারণ আমি চাকরি যদি এখন নতুন করে শুরু করি তাহলে আমার বেতন 7-8 একটু হয়তো উপরে যাবে না, 7-8 দিয়ে তো আর বিয়ে হয় না বা ফ্যামিলি সব খরচ বহন সম্ভব না, আমাকে এমন কিছু করতে হবে এক্সট্রা অর্ডিনারি যে আমি ইনস্ট্যান্ট সব অভাব মিটিয়ে বলতে পারবো, এরকম একটা জিনিস আমার দরকার। তো আবার আমি ঘর থেকে বেরোতে পারতেছি আমার বোনের কারণে, তো এখন আমি ওই যে ফোনটা নিলাম আমার বন্ধু থেকে ধার, এক সপ্তাহের জন্য ধার নিলাম, ধার নিয়ে আমি একটা সিগারেটে ঘুরলাম, এটা একটা মেয়ের নামে, এই নামে সিগারেটে ঘুরলে ওখানে একটা পুতুলের ছবি দিলাম, জাস্ট
পুতুলের ছবি,
পুতুলের ছবি দিলাম।
আপনার প্ল্যান কি ছিল?
আমার প্ল্যান কোনো কিছু ছিল না, আমি একটা সিগারেটে খুলে আমি মানে আমার কোনো সময় কাটতেছে না, আমি এমনি আগিয়ে করতেছি যে একটা সিগারেটে খুললে কি হয়, খুললাম প্রথম অবস্থা আমি প্যাকেটে খুললাম, খোলার পরে
প্রিয় শ্রোতা আমরা যেটা বলতে চাই আপনাদেরকে পর্যায়ে, আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এবার আমরা অপরাধের দিকে ঢুকছি, খেয়াল করবেন যে কি সিচুয়েশন ছিল এবং কি ধরনের অপরাধ করতে যাচ্ছে বলেন। তারপর
তারপরে আমি দেখলাম যে অনেক ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যে একটা মেয়ের অনেক ভ্যালু ফেসবুকের মধ্যে, অনেক ছেলে
থাকে, এর আগে ফেসবুক সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না,
ছিল আমার পার্সোনাল আইডি ছিল কিন্তু ওইখানে আমার ফ্রেন্ড ছাড়া বাইরে
কোনো
কেউ ছিল না, ওদের মধ্যে চ্যাট হতো, আমি ফেসবুকে সেই আইডি খুলে দেখলাম যে অনেক ছেলে মেসেজ পাঠাচ্ছে, হাই হ্যালো কেমন আছেন, আমি বললাম যে এটা তো একটা সুযোগ পাওয়া যায় যে একটা মেয়েকে এত প্রাধান্য দিচ্ছে ফেসবুকের মধ্যে, ছেলেরা এত ডিস্টার্ব করতেছে, এটার থেকে তো একটা জিনিস মানে কিছু একটা হইতে পারে, আমি বললাম যে আমি যদি আমার বয়সটা চেঞ্জ করা যায় তাহলে আমি তো ফোনে যদি আমি ম্যাসেজ করে যদি বলি আমি একটা মেয়ে, ওরা বিশ্বাস নাও করতে পারে, আমি যদি ফোন নাম্বার দিয়ে যদি কথা বলতে পারি তাহলে তো দেখা যাচ্ছে যে আমি ওর থেকে টাকা পাইতে পারি, এরকম একটা আমার
মনে হলো সম্ভব আপনার টাকা দরকার, টাকা তো আমি টাকা কামাইতে পারি।
হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি ওখানে একটা স্টেটাস দিলাম যে আমি পড়ালেখা করি, আমার নাম একটা মেয়ের নামে দিলাম, আমি পড়ালেখা করি, আমার একটা সমস্যায় পড়ে আমার কিছু টাকা দরকার, আমি এই জন্য আমি খারাপ কাজ করি, আমি একটা খারাপ মেয়ে হয়ে গেছি, তো এখানে
স্ট্যাটাস
দিলাম। তারপরে আমার অনেক ফ্রেন্ড হয়ে গেলো ফেসবুকের মধ্যে রিগার্ডিংতে, তো অনেক ফ্রেন্ড হয়ে গেলো, ওরা সবাই আমার মেসেজ পাঠাচ্ছে যে আমাকে নাম্বারটা দাও তোমার, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমি বললাম যে না ভালোই সারা পাওয়া যাচ্ছে তাতে। তো আমি কি করলাম, আমার কাছে টাকা নেই তখন, আমি মোবাইলটা তাদের সারাদিন ইউজ করতাম, একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঢুকতাম নেটে, আর 12টা বন্ধ আমি নেটে থাকতাম, সবসময় অনলাইন থাকতো এর থেকে। তো আমি কিন্তু বললাম যে এরকম ভয়েস চেঞ্জে কোনো সফটওয়্যার আছে নাকি, যে থাকে ওটাকে আমি ইনস্টল করে তাহলে আমি কথা বলে নিজের কন্ট্রোলটাকে চেঞ্জ করে আমি রেকর্ডিং নিতে পারবো।
ওকে,
তারপরে আমি কি করলাম যে এরকম কোনো সফটওয়্যার পেলাম না, পারলাম না, আমি একটু হতাশ হলাম। আমি অনেক জায়গায় ঘুরছি, এরকম একটা মোবাইল যেটা ভয়েস চেঞ্জ করতে পারে আমি খুঁজতেছি, অনেক জায়গায় ঘুরলাম পাইলাম না। তা পুরোনো গোডাউনে গেলাম, ওখানে দেখলাম যে ভয়েস চেঞ্জের কয়েকটা অপশন আছে, দেখলাম যে মেয়ের ভয়েস চেঞ্জ করা যায়, বাচ্চাদের ভয়েস করা যায়। আমি বললাম যে মেয়ের ভয়েসটা আমি দেখি কেমন হয়, আমি এখন আমার থেকে তো টাকা নাই নিবো কিভাবে, আমি কয়েকজন থেকে ধার চাইলাম টাকা, আমি কয়েকটা ফ্রেন্ডকে আমার প্রবলেমের হিন্ট দিছি, পুরোপুরি প্রবলেমটা বলিনি, যে আমার খুব টাকা দরকার। তো বললাম যে আমি এখন সবকিছু করতে রাজি আছি, আমি চুরি ডাকাতি যা বলতাম সব করতে রাজি আছি, আমার টাকা দরকার,
কত আপনার বোনকে বিয়ে দিতে হবে।
হ্যাঁ, আমার এখন আমি বোনকে বিয়ে না দিলে আমি উদ্ধার নাই, কারণ আমার আব্বু দিকে শয়তানি বুদ্ধি, আমার উনি কি করে বসে, উনি তো উনি মানুষের সর্দে করে কিনা জানি না, উনি সাবান দিয়ে দাঁত ব্রাশ করতো টাকা বাঁচানোর জন্য। তারপরে আমি আমার কয়েকটা ফ্রেন্ডকে বললাম, তো ওরা বলছে দুই হাজার কি করবি, আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম মোর্শেদ, তো আমার খুব ভালো একজন ফ্রেন্ড দীপুদের বন্ধু, তো ওকে আমি বললাম যে আমার প্ল্যান আছে, আমি কিছু একটা মানে অবৈধ কিছু একটা করতে পারি, যেমন একটা প্ল্যান আছে, যেটাই হোক আমার টাকা দরকার। ও বলতেছে আমি তোর এই কাজে হেল্প করতে পারবো না, আমার তো টাকা আছে না, তোর দিব না, কেন দিব না, তুই খারাপ করতে চাইছিস সেই জন্য। আমি ওরা বললাম না একটা ভয় ছিল মোবাইল কিনবো, আমি ওরা বলছিলাম আসতে, আমরা বলি না শুধু ওরাই বলছি। তারপরে আমার আরেকটা ফ্রেন্ডকে আমি বললাম যে আমি একটা চাকরি করতেছি, চাকরিতে ঢুকবো আজকে, আমার টাকা নেই হাতে, আমার 2000 টাকা দেয়, তো আমার বললো যে 2000 টাকা আসছে এখন নিতে পারবি, কিন্তু টাকাটা আমার না, আগামী সপ্তাহে ফেরত দিতে হবে, যদি রাজি থাকো তাহলে দিব, আর যদি দিতে না পারো তাহলে বন্ধুত্ব নষ্ট হবে বলতেছে। আমি অতক্ষণ ভাবলাম চাকরিতে দে, তোর টাকা আমি দিবার পারি সেভাবে দিবো, তারপরে আমার রক্ত বিক্রি করে দিবো, তাও আমাকে টাকা দেবে, ওটা হচ্ছে ঠিক আছে, আমার 2000 টাকা দিছে। মার্কেটে গেলাম, একটা এরকম ভয়েস চেঞ্জ চেক করে আমার ফোন নিলাম আমি 1500 টাকা দিয়ে, বাকি 150 টাকা ছিল ওদের সিম কিনলাম, সিম কিনে অ্যাক্টিভ করলাম, যারা আমার থেকে ফোন নাম্বার চাইছিল ওদেরকে আমি নাম্বার দিলাম। ওখানের মধ্যে একটা লোক আছে, ও বলতেছে যে মানে তোমাকে আমি হেল্প করতে পারবো, ও অনেক বড় লোক আর কি, ও দেশের বাইরে থাকে, ও বলতেছে আমি তোমাকে হেল্প করতে পারবো, তুমি তোমার ফোন নাম্বারটা দাও। আমি ফোন নাম্বারটা এখন দিলে তো হবে না, ওটা একটা রোবটিক ভয়েস, যেটা অন্য যেটা ছিল ওটা রোবটিক ভয়েস, মেয়ের বয়স তো হু হবে না। তো আমি ট্রাই করলাম যে কিভাবে মেয়ের বয়স হু হু করা যায়, আমার ভয়ের সাথে অ্যাড করে কিভাবে করা যায়, আমি কিভাবে কথা বললে এটা হুবহু মেয়ের মতো শোনাবে, আমি সেটা বাসে বসে প্র্যাকটিস করতাম, যে আমি কোন অ্যাঙ্গেলে কথা বললে হুবহু মেয়ের মতো যাবে। এখন দেখা যাচ্ছে আমি নর্মাল যেভাবে কথা বলি সেভাবে কথা বললে ওটা বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, কিসমিস একটা আওয়াজ হচ্ছে, আর যদি আমি স্লো করে সুন্দর করে কথাটা প্রত্যেকটা বাক্য যদি করে বলি তাহলে এটা খুব সুন্দর একটা মেয়ের কন্ডিশন হচ্ছে
ওই ওই ফোনে,
ওই ফোনে আমার কন্ট্রোলে এটা।
তো
আমি আবার মুখের সাথে নির্দিষ্ট দূরত্ব ধরে রাখবার, কাছে আসলেও হয় না মেয়ের কণ্ঠ, দূরে গেলেও হয় না, নির্দিষ্ট একটা দূরত্ব আছে, ওই দূরত্বে কথা বললে ওটা এক্স্যাক্টলি মেয়ের কণ্ঠ শোনায়, করা কোনো ওয়ে নেই। তো আমি ওই ছেলেটাকে নাম্বারটা দিলাম, তারপরে ও বলতেছে যে তোমাকে আমি দেখতে চাই, তোমার ইমোটা অন করো। আমি বললাম যে আমার তো ফোন নাই, আমি নর্মাল ফোন ইউজ করি, আমি ইমো অন করতে পারবো না। তো কথাবার্তা বলতে বলতে ও বলতেছে আমি তোমার একটা মোবাইল গিফট করবো, মোবাইল তো গিফট করতে পারবো না, মোবাইল টাকা গিফট করবো। আমি বলতে ঠিক আছে টাকা তাহলে কখন পাঠাবো, বলতে সামনে মাসে 1 তারিখ পাঠাবো, তখন চলতেছে 20 তারিখ, এদিকে আমাদের ভাড়া চলে আসে, বাসা ভাড়া টেনশন আছে অনেক, মানে কিভাবে চলবো এখন, ও আসলে কি টাকা পাঠাবে কি না আমি কনফিউজ ছিলাম। তোদের কথাবার্তা বলতাম, আরো অনেক সাথে কথাবার্তা বলতাম, 1 সপ্তাহের ভিতরে আমি 3-4 হাজার টাকার মতো ইনকাম করে ফেলছি
এইগুলো করে
অন্য ছেলের সাথে।
মানে কি দিত আপনাকে টাকা পয়সা?
আমি ওখানে অফার দিতাম যে ও একটা মানে আমাদের এরিয়ার ভিতরে চিটাং এরিয়ার ভিতরে থাকে এরকম ছিল, আমি খুঁজে বের করতাম।
ওকে,
তো ওকে আমি বলতাম যে আমাদের এখানে আমরা আমি আমি একটা কল গার্ল, তো আমরা এখানে 4 জন আমার বান্ধবী আছে, আমরা একটা বাসায় ভাড়া থাকি, তোমরা চাইলে আসতে পারো, আসলে এখানে মানে এটা একটা জাস্ট পতিতালয় এইভাবে আমি তাকে বললাম, এখানে আসবে টাকা দিবা কাজ করবা চলে যাবা, এটা একটা সিস্টেম বললাম। তো এখন এই সম্পর্কে আমার কোনো বাস্তবিক আইডিয়া ছিল না, তো আমি সত্যি হবে বলতে সবকিছু আমার শোনা বা দেখা। তো আমি বললাম যে এই অবস্থা, ওরা বিশ্বাস করতো, বলতে ঠিক আছে আমি তোমার বাসা আসবো অ্যাড্রেসটা দাও। প্রথম দেখে সিস্টেম আছে কিছু, অ্যাড্রেসটা দেওয়া যাবে না আমাদের এখানে আসলে। প্রথম কথা হচ্ছে এখানে স্মোকিং করা যাবে না, স্মোকিং করলে আমরা ঘরটাই বের করে দিই। অনেকটা বিশ্বাস লাগানো,
বিশ্বাস করার জন্য বিভিন্ন
আমি বিভিন্ন মানে কৌশল অবলম্বন করতাম। বললাম যে তোমরা যখন আসবা কৌশল করে ফ্রেশ হয়ে আসবো। বলে আচ্ছা ঠিক আছে, আসলে আগে ৫০০ টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স ছাড়া কাউকে আমরা এলাও করি না, কারণ কার মনে কি এসে বলা যায় না। কারণ দেখা গেলো তুমি আসলা বললা যে মানে খারাপ হয়েছে অথচ টাকা নেই, আমি আর কিন্তু টাকা দিয়ে যাবো, সেটা তো হবে না। ওরা বলতেছে যে না আমি স্পটে শেষ করে টাকা দিব। অথচ হবে না, কারণ কেন হবে না, তুমি যদি আজকে যদি আসো ঠিক আছে, আজকে পরিচিত হয়ে গেলা, তারপর থেকে তোমার অ্যাডভান্স লাগবে না, তারপর থেকে তুমি ফোন দিয়ে চলে আসতে পারবা। এখানে হচ্ছে মেম্বারশিপ, এটা ক্লাবের মতো একটা।
ওকে,
ওকে বুঝলাম জাস্ট। এটা এটা প্রথমবারে মানে শেষবার ও আমাকে টাকা জিজ্ঞাসা পাঠিয়ে দিত, পাঠা দিল, আমি টাকাটা নিয়ে ওরকে ব্লক মেরে আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করি।
আইডি থেকে শুরু করে ফোন থেকে শুরু করে সব জায়গায় ব্লক করে
দিত, নাম্বার ব্ল্যাকলিস্টে চলে গেলাম।
ওকে,
তারপরে এভাবে করতে করতে আমার ওই যে কথা দিয়েছিলাম যে এক সপ্তাহ ধরে টাকাটা দিয়ে দিব, আমি তাই ৩-৪ হাজার টাকা আমার আর্ন হয়ে গেছে
এক সপ্তাহে।
এক সপ্তাহে আমি ওকে এক সপ্তাহ হওয়ার ২-৩ দিন আগে আমি ওকে ২০০০ টাকা দিয়ে ফেলি।
ওকে,
ওখান থেকে তারপর দিয়ে আমার তো মোটামুটি টাকা আছে, আমি কিছু আনতেছি লাগলে বা খাবার দাবার কিছু আনতেছি বা যেটা বেশি প্রয়োজনীয় সেগুলো আনতেছি। তখন অবস্থা বেশি মানে করুণ অবস্থা। এভাবে করতে করতে কিছু লোক থেকে টাকা নিলাম, এদিক দিয়ে এক তারিখ হয়ে আসছে, ওই লোকটা আমার বলছে টাকা দিবে। তো সে কি করলো, আমাকে অনলাইনের মাধ্যমে ১২,০০০ টাকা পাঠালো,
পাঠিয়ে দিলাম
১২,০০০টাকা পাঠালো। আমি ১২,০০০ টাকা গুলো ব্যাংক থেকে তুলে সাথে সাথে সিমটা ভেঙে ফেলে দিলাম। তো ও আমার নাগালি না পায়, কারণ যেহেতু টাকাটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে সেহেতু বা ও আমাকে বা ধরতেও পারে। আমি এভাবে করে করে প্রতিদিন আমার ইনকাম থাকতো ৫০০, ১,০০০, ২,০০০ এরকম আমার ইনকাম থাকতো প্রতিদিন। আমি সারাক্ষণ ঘরের ভিতরে আর রুমের ভিতরে আমার বলতে কি রুমের ভিতরে কি করস আর কি টাকা কই পাস। আমি বলতাম যে অনলাইনে একটা বিজনেস আছে, অনলাইনে কাজ করি, অনলাইনে একটা কাজ করি। আমার রুমে ঢুকতো না, আমি একটা রুমে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ আমি এইভাবে ফোন থাকতে থাকতে আব্বু একটা ছেলে দেখলো আমার ফোনের জন্য।
ওকে,
ছেলে দেখলো উনি চাকরি করে যেখানে ট্রান্সফার হয়েছে ওখানে উনি থাকতে হয়, এখন উনি আর আসতে পারে না রেগুলার, আগের মতো আর আসতে পারে না। মানে
একটু তো মনে হয় আপনারা খুশি হলেন,
আমরা খুশি হলাম যে উনি ছাড়া ঘর অন্যরকম ফিলিংস। তো তারপরে উনি আসতে পারলো না, উনি আমাকে ফোন করে বললো যে একটা ছেলে দেখছি তোরা তোর বোনকে নিয়ে আমাদের চলে আয় এখন। তো আমি গেলাম আমার বোনকে নিয়ে, আমার আম্মু সহ আমার সবাই মিলে গেলাম, ছেলে দেখলাম ছেলে পড়ালেখা বেশি করে না। তো এটা দেখে আমরা আবার একটু মন খারাপ করলাম, তারপর তো আর্জেন্ট তার তো দেওয়া আর্জেন্ট, কারণ আমরা যেটা নিয়োগ করে ফেলছি। তো ওরা কিন্তু আবার খুব বেশি লাইক করছে আমাদের আমাদের ফ্যামিলিকে, বলতে কত সুন্দর লাগতেছে যে বাবা ব্যাংকে চাকরি করে আমি ইন্টারভিউ করে বড় ভাই আছে। তখন আমার বড় ভাই চাকরি কয়েকদিন করতে পারদিন করতো না এরকম মানে উড়ু উড়ু ভাব। তো সবাইকে আমরা বলতাম যে বড় ভাই চাকরি করে, ছোট ভাই স্টুডেন্ট, মেজর ভাই স্টুডেন্ট, ছোট ভাই স্টুডেন্ট, বড় একটা কত সুন্দর একটা ফ্যামিলি, তাও দেখে মুগ্ধ আমাদেরকে এত সুন্দর একটা ফ্যামিলি এভাবে ওরা মানে আমাদের জন্য পুরো পাগল একদম, মানে আমাদেরকে লাগতেই হবে। কিন্তু আমরা ওদেরকে ততটা পছন্দ করিনি, আবার বললাম যে না থাক মানে সব দিকে তো আর পাওয়া যায় না, ছেলে ভালো হইলে হইলো আমার যে চিন্তা করলাম যে এটা ছেলে প্রবাসী। তো আমরা কি করলাম, প্রথমে রাজি হয়নি, আব্বুকে আবার ওরা রাজি করে ফেলছে।
ওকে,
আব্বু যে প্রশংসায় পঞ্চমুখ ছিল।
ওকে,
আমি চিন্তা করলাম যে আব্বু যেখানে হ্যাঁ বলবে সেখানে নিশ্চয়ই গাবলা আছে, আমাদের চিন্তা ভাবনা ছিল সেটা।
আচ্ছা,
আব্বু যেখানে রাজি হবে সেখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
ওকে,
তো আমরা ওনার রাজি দেখে আমরা রাজি হইনি, পরে দিয়ে আমরা রাজি হতে বাধ্য হলাম এক পর্যায়ে।
বাধ্য হলেন কেন?
ওই বাইরেটা উনি আসছে, আসে আব্বুর পা টা ধরে গুরু বলতেছে যে মেয়েকে আমার সাথে বিয়ে দেন, যে আমার ঘরে আমার বন্ধু অভিভাবক হিসেবে থাকবে, যে আমার খুব আর্জেন্ট একজন অভিভাবক দরকার। তো আমরা হয়তো বা পড়ালেখা একটু কম করছি বা আমরা তো একটু গরিব, কিন্তু আমাদের মন খুব ভালো, আমাদের পরিবেশ খুব ভালো, আপনার মেয়ে ভালোই থাকবে। ওরা বলতেছে, আব্বু বলতেছে যেহেতু আমার কাছে এখন টাকা পয়সা কিচ্ছু নাই, ওরা যেহেতু রাজি কম খরচে এটাই সুযোগ বিয়ে দিয়ে দেওয়ার। এর আগে একটা কথা বলা হয়নি, যখন ওই প্রবলেমটা চলতেছিল ওই বাসার মধ্যে, তখন আব্বু আমাকে বলছিল তিনটা ওদের দেখে তুই তোর বোনকে মেরে ফেল। কেন? কারণ ওকে বিয়েটা এত টাকা লাগবে, তুই তো টাকা নষ্ট করলাম আছে, তুই আমার মারবি যাতে কেউ বুঝতে না পারে যে এটা মার্ডার। আমাকে বলতে স্যার
ডেফিনেটলি আমি বলবো যে
অ্যাবসলিউটলি হি ইজ। যদি এদিকে ওর কথা আমরা সম্পূর্ণরূপে সত্যি বলে মনে করে নিই তাহলে অ্যাবসলিউটলি ওর বাবা মানসিকভাবে সুস্থ না। এবং একটা অসুস্থ মানুষের জন্য আসলে কি ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন হয় মানসিক অসুস্থ মানুষের জন্য সেটার ব্যাপারে আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম যিনি ফোনে আছেন আমাদেরকে শুনছেন তিনি ভালো বলতে পারবেন। অনুষ্ঠান শেষে আমরা নিশ্চয়ই তাকে আমরা এই প্রশ্ন জিজ্ঞাসা করব। খুব বড় একটা জিনিস আমরা খেয়াল করেছি, বিশাল শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড যেটা ওকে আর্থিকভাবে টানাপোড়নের মধ্যে থেকে ওকে ধীরে ধীরে খারাপের দিকে ঠেলে দিচ্ছে। আমরা সেই জায়গাটা থেকেই একটা ছোট্ট বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর আমাদের এই অতিথিকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। এসে আছে আরজে কিপ্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে কমরুদ্দিন আছেন, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ, যেখানে আপনি ছিলেন যে ধীরে ধীরে অপরাধ বাড়ছে এবং বোনকে বিয়ে দেওয়ার জন্য
আমার আব্বু বলছিল যে আমার বোনকে মেরে ফেলার কথা। হ্যাঁ,
আবার এদিক দিয়ে আমার আম্মু আমাকে ডেকে নিয়ে বলতেছে যে তোর আব্বা হয়ে যাচ্ছে, তোর আব্বা হচ্ছে মেরে তুই পারবি, মানে আমি জানি তুই পারবি, এমনভাবে মারবি যাতে এটা মারার বলে কেউ বুঝতে না পারে।
এটা মা বলছে আপনি?
জি, মানে উনি অতিষ্ঠ হয়ে ওনার সর্বোচ্চ মানে ধৈর্য শেষ, উনি সারা জীবন মার খেতে খেতে এই পর্যায়ে নিয়ে কথাটা বলতেছে।
বলুন সামনে যে কি অপেক্ষা করছে আসলে, মানে চিন্তা করতে থাকুন তাহলে বুঝতে পারবেন।
তো আমার গা শিউরে উঠছে যে বাবা বলে মেয়েকে মেরে ফেলতে, মা বলে বাপকে মেরে ফেলতে। আমি হঠাৎ করে ফিল করলাম যে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রাতের বেলা একদিন। তো আমি হঠাৎ করে মনে হচ্ছে আমি এখনই মারা যাবো। এদিক দিয়ে আমার তখন টাকা ইনকামের টাকা বাড়তেছে, খুব ভালো ঘুরতেছে টাকা। তো আস্তে আস্তে এটাকে আরো আমি মানে বিস্তৃত করতেছি, আমার সিম বাড়াচ্ছি, আমার আইডি বাড়াচ্ছি, আমার কার্যক্রম বাড়াচ্ছি, বিজ্ঞাপন বাড়াচ্ছি, কাস্টমার বাড়তেছে। হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যান আসলো। একবার একটা লোক ফোন করে বললো যে আমি ভিডিওতে করতে চাই তোমার সাথে এই মুহূর্তে। আমি বললাম যে এটা কিভাবে কর, ভিডিওতে তুমি তোমার বডি সব দেখাবা, আমি দেখবো, মজা নিতে, এটাই হচ্ছে ভিডিওতে করা। আমি ওই দিনে বুঝলাম যে আমি ভিডিও নামক একটা জিনিস আছে।
ওকে,
তো আমাকে আমি তখনই বুঝলাম যে ফোন আমি ভিডিও করি, 1,000 টাকা দিলে আমি ভিডিওতে 1 ঘন্টা করবো, এরকম একটা অফার দিলাম ওখানে লিখলাম।
ওকে,
তো এইভাবে ভিডিওতে প্রবাসীরা বেশি মানে আসক্তি ছিল, প্রবাসীর থেকে বেশি ফোন আসতো।
জি,
যারা বিভিন্ন দেশে থাকতো ওরা ফোন করে করে বলতো যে মানে আমি করব, টাকা পাঠিয়ে দিতাম।
ওকে,
একজন থেকে 2,000, অনেকজন থেকে 1 বার নিচ্ছি, 2 বার নিচ্ছি, এক কথা বলে যে এবার ভুলে যাচ্ছে, এবার ভুলে গেছে আর হবে না, এবার টাকা দাও।
ওকে,
যে আর আর সমস্যা হবে না, আমার ওইবারটা ভুলে গেছে, ওই বারটা তুমি ছেড়ে দাও।
ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি দেশের বাইরে নাকি চিটাগাংয়ের?
ভিডিও যারা ছিল তারা দেশের বাইরে, আর যারা রিয়েল এর জন্য থাকতো তারা ছিল চিটাগাংয়ের।
ওকে,
তো আমার ব্যবসা বাড়তেছে, তখন ইনকাম প্রচুর, তখন ডেইলি এক সময় দেখা গেল ডেইলি 4,000-5,000 টাকা ইনকাম করতাম। তো এদিক দিয়ে আমার আম্মুর একটা গয়না ছিল, ওটা 76,000 টাকা দিয়ে বানাছিল। যখন আব্বুর টাকা পয়সা ছিল তখন আম্মু ওটা জোর করে বানাতে ছিল আব্বুরকে, একটা গয়না বানাও আমার মেয়ের কাছে আসতে পারে।
ওকে,
তো বানানোর পরে আম্মু বললো যে তোর কাছে যা টাকা আছে হ্যাঁ ওটা দিয়ে সবকিছু। আমি আমার বোনের জামা কাপড় খুব কম ছিল তখন, নতুন জামা কাপড় বা পরার মতো অনেক অনেক জামা কাপড় কিনে দিলাম, আম্মুকে অনেক কিছু কিনে দিলাম, কেনার পরে বাসার যা যা অভাব ছিল মুখ কথা,
মানে আপনি
স্বয়ংসম্পূর্ণ করে ফেললাম
অবৈধ পয়সা যেটা রোজগার করছেন সেটা দিয়ে আপনি এগুলো করছেন।
হ্যাঁ, তো এদিক দিয়ে আম্মু সব জায়গায় বলতো যে আমার ছেলে তো অনেক টাকা ইনকাম করে,
ঘরে বসেই করে,
ঘরে বসেই করে। ও তো মানে ও কি আসলে জানি না, ও আসলে মানে এর তো কেউ খারাপ চোখে দেখবেও না, কারণ ঘরের ভিতর থেকে খারাপ কাজ কি করতে পারে, আমার চিন্তা আসবে যে এটা। তো এখন আপনি শুনলো জানা যে আমি অনলাইনে কাজ করি,
সবাই
বুঝতে
পারছে যে আপনি অনলাইনে কাজ করে
পয়সা রোজগার করছেন। তো আমি তো এটা পুরো একটা মানে কাকতালীয় ব্যাপার, আমি টাকা আসতেছে আমি করতেছি এভাবে, তখন অনেক টাকা তুলছে, আমি হঠাৎ করে ওই ওদের সাথে বিয়ে ফাইনাল করে ফেললাম
ওই ছেলেটার সাথে,
ওই ছেলের সাথে। ওটা প্রথমে ফাইনাল করছে আমার আব্বু, আব্বু ফাইনাল করে বলতেছে আব্বু ওখানে কথা বলে ক্লাব ভাড়া করে আমার কাছে আসছে, যেন ক্লাব ভাড়া করে বেঁচে দেয়। আমি ঘর ভাড়া দিচ্ছি সবকিছু আমার উপরে, এখন কোন কন্ট্রোল নাই বলতে গেলে।
আচ্ছা আচ্ছা,
সব কথা আমি চালাচ্ছি ঘরে যা যা লাগে
এসব করি, আপনি
মানে আমি তো চব্বিশ ঘন্টাই কাজ দিই, আমার কাজ দিত এটা মানুষকে ঠকানো, আমি এইভাবে ঠকাচ্ছি মানুষকে। কিন্তু মাঝে মধ্যে আমার নিঃশ্বাসের প্রবলেমটা হতো তখন, ওটা আমি ইগনোর করতাম আর কি।
নিঃশ্বাসের প্রবলেম বলতে কি, আপনার খারাপ লাগা থেকে হতো নাকি এমনি এমনি চলে আসতো?
এমনি এমনি মাঝে মধ্যে হইতো, এটা রাত্রেবেলা উঠতে বেশিরভাগ উঠলে আম্মু আমাকে দোয়াটার উপরে ফুটো দিত। ডাক্তার সব একবার গেছি,
ডাক্তার কি বলেছে?
ডাক্তার বলতে তখন ফার্মেসিতে গেছি আর কি,
তখন
প্রেশার চেক করছে, বলতে প্রেশারটা একটু হাই, এই জন্য
প্রেশার কি কারণে হাই হচ্ছে বা কি অবস্থা কিছু জানে না।
আপনি মনে হয় ঠিকমতো ঘুমাও না, ডাক্তার বলতেছে।
আসলে কি ঘুমাতেন?
আমি ঘুমাতাম না, ডাক্তার
সারা রাত দিন
আমার কন্ট্রোলে চলে, আমি যা বলি তা, আর আমার ডিসিশনটা সবাই মেনে নিত। আমি আর্ন করি আর আমার ডিসিশন সবাই সঠিক মনে করতো।
আচ্ছা,
এদিক দিয়ে ভাইয়ার একটু মানে খারাপ লাগতো যে সবাই ওকে মানতেছে, যে আমি কিছু করি না দেখে আমাকে মানে না। ও আবার আমার আব্বুর এইসব দেখে ওর আমার দুঃখে করি, আমার বাবা আমার সাথে যা করছে এগুলোর জন্য করি, আমার এটাই সুখ, এগুলো বলতো আর কি। আমি তাকে ছাড়ানোর জন্য অনেক উপদেশ দিতাম, মানে বলতাম যে এগুলো বাদ দিয়ে এসে আমাদের মধ্যে ঝগড়া হইতো। আমি বললাম যে আমি আমার এখানে থাকি, এখানে এগুলো খাইতে পারবি না, এগুলো বাদ। ও আমার থেকে মানে পকেট থেকে টাকা নিয়ে নিত, মানে যেহেতু বড় তো আমি কিছু বলতে পারতাম না, পকেট থেকে টাকা নিয়ে নিত, পকেট খরচের টাকা আমার থেকে নিত। তো এভাবে চলতে থাকলো, এভাবে ও চাকরিও করতে চায় না, ওর মন টিকে না। ও বলতেছে আমার বাপে লাখ লাখ টাকা মানুষের সবাই দিয়েছে, আমি কি চাকরি করবো, আমার বাপে এই করছে সেই করছে এগুলো বলতো। তারপরে দিয়ে এদিক দিয়ে আমার শারীরিক প্রবলেমটা জটিল হচ্ছে, প্রবলেমটা এটা মানে আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে।
ওকে,
প্রথমে আমার কষ্টটা হয়তো দু চার মিনিট পাঁচ মিনিট, সময়টা আধা ঘন্টা হতেছে, দেখা যাচ্ছে এক ঘন্টা হতেছে, এটা বাড়তেছে এটা। তো আমি খুব আতঙ্কিত হয়ে গেছি তখন, এটা কেন হচ্ছে আমার বারবার। তারপরে এই দিয়ে বিয়ের ডেটটা আমি ঠিক করে ফেললাম, কথাবার্তা আবার বললাম, আমি সবাই গেলাম আবার আব্বুকে নিয়ে, কথাবার্তা বলে আমি বললাম যে আমি বেশি খাওয়াতে পারবো না, আমি মানে দেড়শো লোক খাওয়াবো,
দেড়শো লোক
খাওয়াবো।
নিজের জিম্মায় দিলেন এই টাকাটা?
জি, এইভাবে আমি করতেছি। তো এদিক দিয়ে প্রায় বিয়ে তো হয়েছে আর অনেক পরে, মানে ওই সময়টাতে আমি টাকাগুলো আর্ন করছি।
এগুলো কি আপনার ফ্যামিলি আপনার বোনরা জানে আজ পর্যন্ত?
ও
সিচুয়েশনালি আপনি আজকে যে জায়গাটায় আছেন তাতে বোধ হয় সবারই জানার কথা, আমি যতটুকু জানি আপনার ফোন কল থেকে যতটুকু মনে হয়েছে। আমি আর একটু সামনে দিকে যেতে চাই, বলুন।
তারপরে ওর বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে দিয়ে ও মানে ভালোই আছে ওখানে। তো আমাদের দেখে থেকে আসলাম, তো আমাদের বাকি আমি সবকিছু পাওয়া মিটিয়ে আমার কাছে আরো চব্বিশশো টাকা পাবে প্যান্ডেলওয়ালা, মানে যে ডেকোরেশনের মানুষগুলা, আরো চব্বিশশো টাকা আমার শর্ট টকার একটা ডাকো নেয়ার, সবকিছু একদম মানে লুট লিয়া
হ্যাঁ
এরকম একটা অবস্থা। তো এখন ওদেরকে বিদায় দিলাম, দিয়ে বাসায় ঢুকলাম আমি, আমার পকেটে একটা টাকাও নেই আর, মানে সব শেষ।
ওকে,
এখন আবার নতুন করে কাজে বসতে হবে, আবার আর্ন করতে হবে, কারণ ওরা আবার বেড়াতে আসবে। কারণ বিয়ে সম্পর্ক পর্তে ঘন ঘন তো আসা যাওয়া হয়, ঘন ঘন ওরা আসবে, আমাদের তো হবে, আমরা গেলেও খরচ, ওরা এক একবার আসলে পাঁচ থেকে ছয় হাজার টাকা মানে খরচ হতো আমার, কারণ এই অনেকগুলো অ্যাটেন্ড করতে হইতো। আর ওদিকে আমার বোন আমাকে ফোন করে বলতো ভাইয়া এটা করবি, কিন্তু ওরা কিন্তু এগুলো বাসে আবার মানে এগুলো আমাকে শিখে দিত আগের থেকে, মানে ওর একটা পৃষ্ঠিতির ব্যাপার। ওর মুখটা উজ্জ্বল করতে হবে সবার সামনে, আমার বোনের মুখটা, যে আমার ভাইয়েরা আমার জন্য কি করে দেখো। তো আমি এইভাবে করতেছি, ওরা আসতেছে যাইতেছে, আমার ঈদের সময় অল ফ্যামিলি সবাই কাপড় করে দেওয়া লাগতো ওদেরকে। তো ঈদের সময় টাকাটা তখন আব্বুর সাথে আমার সাথে অনেক ব্যথা চলতেছে এগুলো নিয়ে, যে নিজের আঠারো লাখ টাকা পাইছো, এক টাকাও নিজে খাইতে পারো না, নিজে একটা ভালো জামা কিনো নেই, আমার আব্বু কখনো নিজে একটা ভালো শার্ট কিনে নেই, নিজের জন্য ভালো একটা প্যান্ট কিনে নেই কখনো। তো এইগুলো দেখে আমি বললাম যে মানে নিজের জন্য কিছু করো নেই, আমার জন্য করো নেই, নিজের মেয়ের জন্য করো নেই, একটা মাত্র মেয়ে, মেয়ে বলতে শরম লাগে না তোমাকে, এগুলো বলতাম। তখন আমরা ওনাকে সবসময় খুঁজেতাম এগুলো নিয়ে যে নিজের স্বাধীন কি করছো আমাদেরকে এভাবে। তখন আমরা তখন আমার বড় ভাই খুঁজছে কিন্তু মানে যে গালাগাল গুলো ওকে দিত ওরিটার্ন এগুলো দিতে। তখন
দেখেন দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, মানে আপনি আপনার সন্তানের প্রতি যা করছেন আপনার সন্তান সেটা আপনাকে রিটার্ন দেবে, চিন্তা করে দেখুন।
তারপরে দিয়ে আমি সবসময় বড় ভাইকে থামার চেষ্টা করতেছি যে ভাই এগুলো বলিও না, যা হয়েছে বাপ তো এগুলো বললো না নাই, যা হয়েছে মানে সব ভুলে যাও। হঠাৎ করে আব্বু অসুস্থ হয়ে গেল, আব্বুর ডান হাতটা হঠাৎ করে অবশ হয়ে গেল, ডান হাত না মানে বাম হাত, এরকম একটা কিছু হবে আর কি, হঠাৎ করে অবশ হয়ে গেল, হাত তুলতে পারতেছে না, ওনার মিশে নিতে পারতেছে না, উনি একটা মানে রেখাতে পড়ে গেছে, ওনার শুনলে অনেক ভারী। তো এরপরে দিয়ে আমি আমার অপরাধ বাড়া দিয়েছি, যত পারি আমি এটা নিয়ে মানে আমার টাকা দরকার, আমি সবসময় টাকা এক দিয়ে কোরবান আসছে, কোরবানের সময় আমি বললাম কি ওই 20,000 টাকা মানে ওদেরকে একটা গরু দিতে হবে কোরবানের সময়, এটা নাকি রাওয়াজ দিতে হয় দিতেই হবে কোনো সার নাই। আমি কি করলাম আমার থেকে জমতে হলো 20,000 টাকা, একদি সংসারে সংসারের সব খরচ আমি জানতেছি। আব্বু কি করে মনে মনে 2,000 টাকা দিলে দেয় না দেয় না, ওনার আবার চিকিৎসা খরচ আছে। আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, এখন আব্বুকে আর কেউ দেখে না, দেখার মতো কেউ নেই। তো এখন ওই আমার বোনের যে হাজবেন্ড ও উনি আমাকে বলতে ফোন করে আব্বুর তো অবস্থা খারাপ কি করবো, যে অ্যাম্বুলেন্সটা ভাড়া করে সিটি মেডিকেল নিয়ে আসো, আমি আসতেছি। সবাই বললো যে কি দরকার ওটা দেখার, কি দরকার বলতেছে যাই বাপ তো একদিন তো আব্বু ডাকছি, তো দায়িত্ব শোন আমার, আমি গেলাম ভাইয়াকে সবাই নিয়ে গেলাম, তো ভাইয়া মিলে সবাই মিলে আব্বুর ট্রিটমেন্ট করালাম, মোটামুটি সুস্থ হয়েছে, আব্বু আবার অফিসে চলে গেছে, ব্যাক করছে, আমার হাতে ব্লক ধরা করছে, হাতে ব্লক হয়েছে অনেক সুযোগে।
ওকে
তো ওনার কিডনি তো নাকি জুতার ডিফেক্ট আছে, তো এদিক দিয়ে আমার যে শ্বাসকষ্ট হচ্ছে এটা নিয়ে আমি পুরো অল বডি চেক আপ করালাম, তোমাদের কিছু ধরা পড়েনি, তো আমার কিডনিতে একটা পাথর ধরা পড়ছে ছোট, ডাক্তার বলছে এটা কোনো সমস্যা না, তোমার যা সমস্যা তোমার মানসিক সমস্যা, সম্পূর্ণ মানসিক সমস্যা, তোমার মন গড়া একটা জিনিস,
আপনি কাজগুলো করতেছেন সে কারণে আপনার ভিতরে একটা মারাত্মক
একটা কষ্ট যে আমি যাকে ঠকাচ্ছি হ্যাঁ তাকে আমি এটা জব কি দিবো, আর মারা গেলে তখন আমি এটা জব কি দিবো, আমি এটা নিয়ে টেনশন করতাম যে এই লোকটা যে আমি 20,000 টাকা দিচ্ছে তার বিশ্বাসে আমি এমন ভাবে গাল করতেছি তাকে, যে তার ইমোশনটা
যেটা ও প্রথমে বলেছিল আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার একেবারে শুরুর দিকে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার বিবেকটা আসলে কে জাগিয়েছে, সেখানে ও বলেছিল আমার বিবেক জাগ্রতই ছিল কিন্তু আমি বাধ্য ছিলাম, কিছু করার ছিল না, যে কারণে ওকে পেইনটা নিতে হয়েছে। ওকে বলুন তারপরে।
আমি একদিন হঠাৎ করে আমি আমার যখন এটা হইতো নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, আমার হাত পা সব গুটে যেত, এভাবে দ্বিগুণ হয়ে যেত, ঠোঁট ঠোঁট সব গুজে যেত, আমার চেহারা বিকৃত হয়ে যেত। তখন এই অবস্থায় আমি ডাক্তার কাছে গেলাম, ডাক্তার আমাকে চেক করে বলতেছে তোমার কি গার্লফ্রেন্ড আছে, না বলতেছে তোমার কি নিয়ে তোমার টেনশন আছে, বাচ্চা একটা ছিল তুমি কতটুকু বয়স হয়েছে কি নিয়ে টেনশন করো, যা আমি বাদ দাও এগুলো ভাবতো, তুমি এই বন্ধুর সাথে ঘুরতে যাও ঘুরে আসো কালিতে ভালো লাগবে তোমার, তুমি টেনশন করো এত টেনশন করলে আবার তখন খালি পড়ে গেছে তোমার, আর বলতেছে ডাক্তার ফ্যামিলি প্রবলেম থাকে সবার এগুলা ইগনোর করতে হয়। আমি আমি আমার জিজ্ঞেস করছে তোমার কি সমস্যা, আমার ফ্যামিলি প্রবলেম আছে ফ্যামিলি থাকে এগুলো আমার মধ্যে থাকে। তারপরে আমার ফ্রেন্ডরা সবাই আমার জন্য খুব মানে ই করতো, মায়া করতো সবাই আমাকে, মানে ও ফ্যামিলির জন্য একটা কষ্ট করছে, আমি কয়েকজনকে বলছি আমি এই কাজটা করি এভাবে করি বিচ্ছন্ন
বলেছি, বলে দিলেন কয়েকজনকে, আপনি
কয়েকজনকে বলে দিয়েছি, মানে আমি থাকতে পারতেছি না আসলে, মানে থাকার মতো না, আমি মানে কাজটা শেয়ার করতে হবে মানে মারা যাবো এরকম একটা অবস্থা, মানে আমার সহ্য পারতেছি না, আমি আমি প্রতিদিন যে অপমূল্য করি আজকে কজন ডেটা খাইছি এটা যায় আমার ফ্রেন্ডকে বলে আসতো,
নিজেকে হালকা করে
হ্যাঁ হালকা করার জন্য, কিন্তু ও কাউকে বলতো না আবার, ওটাও মানে গোপন রাখতো। এইভাবে করতে করতে আমি আবার আমার আব্বু আবার গেছে আবার অসুস্থ হয়ে গেছে অফিসে কয়েকদিন পর, দেখি বিএটি কমপ্লিট, আমি বিয়ের অল সবকিছু আমি আমি দায়িত্ব সামলাচ্ছি, আব্বুর আব্বু কি করছে ওখানে মানে কেয়ারের মধ্যে বাথরুম করে দিছে আব্বু,
শারীরিক অবস্থা
এত খারাপ, তো আমি গিয়ে সবকিছু ওয়াশ করলাম, লুঙ্গি টুকু ওয়াশ করে ওনাকে বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে এসছি আম্মু ছিল উঠতেছে, ওনার কেন মানে ওনার সামনে বলতেছে না, ভাইয়া বলতেছে দরকার দেখাচ্ছ না বেশি, তোমার কি করছিল মনে নাই, তুই এখন কি করি, তুই যে চোর এটা তুই জানোস না, নিজের চুরি করে বাদ কাছে এখন সবার খাওয়া আমাদেরকে, এগুলো বলতেছে কার জন্য, এগুলো আমার আব্বুর জন্যই তো
চোর, মানে প্রোগ্রামিং করতে দিনে জেনে গেছি,
আমার ভাই জানতো আর কেউ জানতো না,
বড় ভাই জানতো,
বড় ভাই জানতো, ওকে আমি সবকিছু করতাম, ও ও ও ইভেন করতে চাইছিল এটা, কিন্তু ও আসলে কনভিন্স করতে পারে না মানুষকে, একটা মানুষের কনভিন্স করা রাজি করানো, ও ও আমাকে দেখে নাই শুনে নাই 1,000 টাকা 500 টাকা দিয়ে দিচ্ছে কিসের ভিত্তিতে, আমার কথার ভিত্তিতে অর্থাৎ তার বিশ্বাসযোগ্য বলে দিচ্ছে, ওকে কনভিন্স করা এত সোজা না, আমি 100টা কল রিসিভ করলে হয়তো বা একজন দুজন পাইতাম যে টাকা দেবে।
টোটালি স্পিচলেস একটা এপিসোড আজকের এই জিবিএসবিতে, আজকের এই জিবিএসবি অনেকদিন পরে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো যে
it really not me.
আমি ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র অফকোর্স 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আমরা একেবারে অ্যাট দ্য এন্ডে যে স্টেজটা থাকে সেটাতে আসব। সেটা হচ্ছে যে কোনো অপরাধের পরিণতি অনেক ভয়াবহ, এবং সেই ভয়াবহ পরিণতি ওর জীবনে কি হয়েছে সেটা আমরা দেখাবো এখন। আমরা 5 মিনিট পরে ফিরে আসছি। ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি kibria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
বাবার সেবা করা শুরু করলেন।
আমার আমুল টোটাল ডায়াবেটিস ছিল, প্রতি মাসে একবার ট্রিটমেন্ট করাতে হয়, সম্পূর্ণ ট্রিটমেন্ট করাচ্ছি, দাঁড়া লাগে একদম।
পরিবারের যত ভরণ পোষণ সব এসব
করছেন,
সব অবৈধ পথে
ওনার ট্রিটমেন্ট করে ওনাকে দিয়ে আসলাম। তো মানে আমি সারা দিকে থাকতাম, সারাদিন দিনে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতাম, আবার আবার 1টা পরে উঠে আবার কাজ শুরু করতাম।
ওকে,
এরকম করতে হচ্ছে আমার পুরো রুটিন সারাদিন, খাওয়া দাওয়া ঠিক নাই, মানে কোনো কিছু ঠিক নেই আমার। আমার ওটা কাজ করতে করতে আমার একটা অবস্থা হয়ে গেছে যে আমি কাউকে বিশ্বাস করাতে আমার খুব সময় লাগে না, মানে খুব বেশি আমি খুব কয়েকটা কথা বলবো ছেলেটা পড়ে যাবে, টাকা দিয়ে ফেলবে, মানে এখন আর বেশি সময় লাগে না। আমি কি করলাম, একটু দূরে এসে একটা জায়গায় ওটা একটা রুম ভাড়া নিলাম, আমি রুম ভাড়া নিয়ে আমি ওখানে মানে কথা বলবো, তার কাজটা করবো, মানে রুম ভাড়া নিলাম একদিন হচ্ছে একটা হবে, ওখান দিয়ে পুলিশ যাচ্ছে, সিভিল যাচ্ছে, আমাকে দেখে ডাকছিল, আমার সাথে আমার বড়রা ছিল, তো আমার ভাইকে দেখে ও মানে কথা ধরে রয়েছে, কিন্তু ইয়ামের ব্যবসা করে ফোন ধরে কয়েকটা হ্যারাসমেন্ট করলো, কথা বললো, এখন ও একটু কাজ করতে পারছে স্যার, অপরাধে গন্ধ পাচ্ছে, ও সিভিল
রিসিভ
করেছে, আমার ওটা মেয়ে কন্টিনিউ রিসিভ করে গেছে, আমি তোর বলতে পারছি না এটা এই অবস্থা। ও এটা দেখে কিছু কাজ করতে পারলো, যে কাহিনী কি বল, এই ফোনটা কাজ বা এত বলে ফোন আসতে শোনা এই ফোনটার ভিতরে, আমার তখন ওই ফোন ওরকম ফোন 3টা ছিল একসাথে, আমি এগুলো বিজ্ঞাপন করতাম যে আমি করি করি এগুলো, তো ও বললো কি করো বল, সত্যি কথা বল, আমি ওকে বলে দিলাম যে আমি এই করি, বলার পরে তো ওরা আমাকে অ্যারেস্ট করলো, সাথে সাথে আনানি করো, আমাকে নিয়ে ওখানে বেতন পিটাইলো, অনেক পিটাইছে, আমার ভাইকে পিটাইছে, আমি বলছি যে সব অপরাধের মূল হতো আমি, আমি সবকিছু করছি, ওর কোনো দোষ নেই, ওরে আমি আনন্দ ঠিক আছে, কিন্তু আমরা মারি আমরা মারিয়েন না, উনি আমার মানে বড় ভাই, আমি ওটা বলাতে আমার আরো বেশি মার দিল, মানে একদম ইচ্ছা মতো পিটেছে আমাকে, ওখানে ইচ্ছা মতো পিটে আমার বাপ মারে খবর দিছে, খবর দিছে মা আমার আসছে সবাই মিলে, ঠিক এগুলো করো
সবাই জেনে গেল,
সবাই জেনে গেল,
মাও জানলো,
এটা পত্রিকায় বেরোলো, অর্থ বিষয়
পত্রিকার কাটিং আছে আপনার কাছে?
পত্রিকা কাটিং নাই, আপনি যদি গ্রেফতার লেগে সার্চ দেন গুগলে আমার ছবি দেখতে পাবেন, আমার তাই সাথে ওটা মানে পুরো টোটাল ডিটেলস থাকবে ওখানে, আমার মানে অপরাধের ইয়াগুলো, তো ওইটা পুরো ফ্লাশ হয়ে গেলো, পুরো আত্মীয় সবাই জেনে গেলো একদম, ইন্টারল আমার মুখ দেখানোর কোনো ওয়ে নেই।
হ্যাঁ, ও যেটা বলেছে যে গুগলে সার্চ দিলে পাবে, আমি আমার ফোনে সার্চ দিয়ে বের করেছি, কিন্তু আমি প্রিয় শ্রোতা আমাদের অনুষ্ঠানের কিছু নিয়ম অনুযায়ী আমরা এটা ফ্ল্যাশ করব না, এবং ওর ব্যক্তিগত সামাজিক জায়গা থেকে যেভাবে সংবাদ এখানে এসেছে সেটা আসলে সাংবাদিকতার এথিক্স থেকে এটা চিন্তার বিষয় ছিল যে আসলে এইভাবে সংবাদটা করা উচিত হবে কিনা, সেই জায়গাটা আমার মনে হয় না ওরা কোনো নিউজ নিয়ে চিন্তা করেছেন, বিশেষ করে এটা অনলাইন নিউজ পেপার, এবং ও যা বলেছে সেটা সত্যি, ওর চেহারা এবং ওর বড় ভাই একদম পাশাপাশি, হ্যাঁ আমি সেটা দেখলাম, রাইট, আপনি যেটা বলেছেন সেটা সত্য, এখানে এইভাবেই লেখা হয়েছে, নারী কণ্ঠে ফোন সেক্স প্রতারণা, দুই ভাই গ্রেপ্তার বলেন।
তারপরে আমাদেরকে মানে মারলো, অনেক করে হ্যারাসমেন্ট করে, তারপরে দিয়ে মানে ওরা গালাগালি তো আছে, এদিকে আমার আব্বা বলতেছে, আমার সবাই মনে হচ্ছে আমার আব্বা একদম নিষ্পাপ মানুষ, মানে এই এই মানুষটা এত বয়স্ক, আমার বয়সে 60-এর উপর হয়ে গেছে, তো উনি এরকম একজন মানুষ, ওনার ছেলে কেমনে কাজ করলো, ওনার ছেলে কেমনে কাজ করে সমাজের মধ্যে, আমার ঠিক ছেলেগুলো জানা হয়ে গেছে একদম, মানে এরকম একটা অবস্থা, কারণ আমার বাথরুম গেল নিষ্পাপ, আমরা হয়ে গেলাম পাপি, মানে আমরাই আসলে সমাজের মানে মূল ভাইরাস, কারণ ওইভাবে সাংবাদিকরা আমাদেরকে এইভাবে তুলে ধরছে যে আধুনিক প্রযুক্তির প্রশ্ন নিয়ে ওরা, মানে এটা হচ্ছে আধুনিকতার কুফল, এই ছেলেগুলো ইন্টারনেট ব্রাউজিং শিখতেছে, এই ছেলেগুলো এইভাবে ক্রাইমে চলে যাচ্ছে, সাইবার ক্রাইমে চলে যাচ্ছে, এই বাবা মা এই মানে এতটা এফোর্স করে এইভাবে শিখাচ্ছে কিন্তু ছেলেগুলো এই শিখতেছে।
তো আপনাদের এই জিনিসটা জানাজানি হওয়ার পরের অবস্থাটা কি দাঁড়িয়েছে?
আমি করতে পেরেতে পারতাম না, যে দেখে সেই বলতো এই তোরা ফেসবুকে কি জানি একটা নিউজ দেখলাম, এই কি আসলে ঘটনা কি সবার বলতো একটু, সবাই যাচ্ছি এই সাথে আমার বাইরের ফ্রেন্ডগুলো আছে না, কেউ বুয়েটা পড়তো, কেউ চুয়েটা পড়তো, কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, এরকম কেউ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তো, সবাই ওকে মানে বেশ থেকে বের করে দিয়েছে করোনাকে। আমি বলছি যে আমার ফ্রেন্ডদেরকে যে আমাকে যা ভালো লাগে না তারা ফ্রেন্ডের লিস্টে লাগিয়ে রাখবি, রাখলে নাই আমি আমার কাউকে মানে আমার এত দরকার নাই, যে আমাকে ফ্রেন্ড মনে করে সে কথা বলবে, বললে বলবি না বলে নাই তার প্রতি কোনো জোর নাই। আমি ওরকম বলে সবাইকে বলে দিচ্ছি কথাটা যে আমরা হ্যাঁ আমি চোর আমি স্বীকার করি, আমি এখন সবার সামনে বলতেছি আমি চোর, অবশ্যই আমি চোর, আমি চোর, আমার সাথে কথা বলবি চলে বলবি নাহলে বলবি না, এখন সবাই আমার সাথে কথা বলে আমার ফ্রেন্ডরা এরকম না আমার সবাই আমার সাথে কথাবার্তা বলে।
পুলিশের কাছ থেকে কি হলো কেন
হওয়ার পরে পরের দিন আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো, কোর্টে নিয়ে যে ওরা মামলা দিল প্রথমে আমার থেকে 1,00,000 চাইলো
পুলিশ নিজে মামলা,
পুলিশ প্রথমে আমার থেকে 1,00,000 চাইলো যে এটা নিউজটা ছড়াবো না তোমার কিছু করবো না, আমাকে 1,00,000 দেয় ওটা এখানে ছাড় দিব। আমি বললো
আপনি দিতে পারেন না,
আমি বললাম যে রাখার থেকে যদি করতাম ক্ষমা থাকতো তাহলে রাখার পর গুরুত্ব রাখতো না, আমার তো 1,00,000 থাকলে তো আমি গ্যাস্টার করতাম না, এখন আমার দরকারই 1,00,000 মানে 1,00,000 রিলিজ হয়ে গেছে সেজন্য করতেছি। আমি বললাম তো তুই অনেক বেশি চালা, তুই অনেক বেশি চালা, পুলিশ সাহেবের কথা বলতো আমাকে তুই তুই যে করতো একটা চিটিং, তো আমি আজকে তিনছি বাবাই আমি চিটিং নামে একটা আমার পরিচয় ওখানে, তো ও দেখলে তো মানে যেভাবে আমাকে ইনসাল্ট করছে ওখানে বলার মতো না, আমি সবকিছু তো বললাম যে ঠিক আছে সমস্যা নাই।
ছাড়া পেলেন কবে?
ছাড়া পাইছি একদিন পরে ছাড়া পাইছি, কারণ ওইটা কোর্ট পর্যন্ত যায় না আমরা, আমি বলছি যে কাজ থেকে 500,000 টাকা নিয়ে দুষ্টেম করে করছে ফ্রেন্ডের সাথে, হয়তো বা এটা ব্যাপক আর হয়ে গেছে এটা কোনো দোষ নেই, ওইভাবে বলে এটাকে ছোট করে দেখলো আর কি, যেহেতু বয়সও কম এভাবে ছেড়ে দিল। তারা কি বাংলাদেশ আমি জানি না।
আপনি লাস্ট কবে কাজটা করেছেন ওই ঘটনার পরে? কি আর কাজ
ঘটনার পরে আমি আমার করিনি, ওরা আমার মোবাইলও রেখে দিচ্ছে,
সবগুলো মোবাইল রেখে দিয়ে
রেখে দিচ্ছে, আমি পরে দিয়ে মোবাইলটা কিনলাম, আমি বলছি যে আমি এটা করবো, এমনকি আমি এমন ভাবে করবো আমি একদিন এত বড় হবো যে ওই পুলিশ গুলো একদিন আমার কাছে আসতে হবে ওদের প্রমোশনের জন্য। আমি আমি মনোমত ঠিক করলাম যে আমি এটাকে এমন ব্যাপক খারে করবো, আমি এটাকে আমি এটার গ্যাং বানাবো ব্যাপারটা আমার মনে প্ল্যান ছিল এটা। তো তখন আমার আম্মা আমাকে বলতেছে আমি মোবাইল যেটা কিনছি পর দিয়ে ওটা ছুড়ে ফেলতেছি সিম্পল সময়।
এবং আপনাদের সামাজিক ভাবে এখন কি অবস্থা?
এখন অনেক ভাবে অবস্থা হচ্ছে আমার বড় ভাইকে আমি বুঝেছি নাই চাকরি ঢুকেছি, টোটাল এই সমাজ থেকে আলাদা হয়ে গেছে, কারণ যেখানে আমার সেফটি আমার বোনের নাই, যেখানে আমার আমার বাপে এত কিছু করার পর আমার বাপের জয় আমাদের আমরাই বাপি, সেই সমাজ আমরা থাকবি আমরা আলাদা হয়ে গেলাম একদম।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে কমরুদ্দিনের জীবনের অপ্রিয় সত্য, যে অপ্রিয় সত্য একটা সাইবার ক্রাইমের জন্ম দিয়েছে, যে অপ্রিয় সত্য অনেকগুলো মানুষকে বোকা বানিয়েছে, যে অপ্রিয় সত্যের জন্ম মূলত একটা পারিবারিক একটা কি বলা যেতে পারে মারাত্মক রকমের একটা বৈষম্যমূলক এবং নির্যাতিত পরিবেশ থেকে, এবং সেখান থেকে একজন কমরুদ্দিনের জন্ম এবং তারপর সেটা সাইবার ক্রাইম। এখন এটাকে মানুষ বা সমাজ ওই যেটাও বললো যে শেষ দিকে এসে বলেছে যে বাবা মা কষ্ট করে মানুষ করেছে ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েরা এখন সাইবার ক্রাইম করছে। আমরা আসলে উপর থেকে যা দেখি ভেতর থেকে দেখা তা একেবারেই অন্যরকম। এই ভেতর থেকে দেখার জন্যই আমাদের আজকের এই এপিসোডটা। একজন সাইবার ক্রাইম কিংবা একজন ক্রাইমার কিংবা একজন দুষ্কৃতিকারী যাই বলি না কেন, তাকে শুধু একটা ব্র্যান্ড মার্কে চেনাটা আমাদের জন্যই বড় ভুল, কারণ কোনো মানুষই কখনো ইচ্ছা করে ভুল পথে অনৈতিক পথে পা বাড়ায় না। শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তরও চাইবো এক লাইনে, কেন বললেন যাহা বলিব সত্য বলিবতে? আপনার এই গল্প তো পত্রপত্রিকায় এসছে আমরা যেটা একটু আগে দেখতে পাচ্ছিলাম, তারপর আপনি লাখো মানুষের সামনে নিজের মতো করে কেন বলতে আসলেন আজকে?
আমি আসলাম কারণ পত্রপত্রিকায় যেটা আসছে সেটা শুধু উপর থেকে, সেটা শুধু আমার ভুলটা দেখাচ্ছে, আমার পরিবারের ভুলটা দেখাচ্ছে না, এখানে শুধু আমার কান্নাটা আসতেছে, আমার মার কান্নাটা আসতেছে না, আমি পুরোটাকে একসাথে নিয়ে আসলাম, ক্লাস যখন হয়েছে পুরোটা একসাথে করে দিই অর্ধেক হয়ে গেলাম।
প্রিয় শ্রোতা, আমরা এবার মুখোমুখি হব আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মূল্যবান মতামত শোনার জন্য। ডক্টর তাজুল ইসলাম, আজকের বিষয়টা আমার মনে হয় আপনার কাছে খুব ইন্টারেস্টিং, এবং এই যে সাইবার ক্রাইম নিয়ে এত কথা হচ্ছে, আমরা যে কোনো ক্রাইমের পেছনেই একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড দেখি, কি বলার আছে আপনার? সবকিছু শুনলেন আপনি।
নির্যাতন করতো, তার মাসে 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 তার দা করে ফেলছে, একটা সার্বিক ভাবে একটা মানে অত্যাচারী বা অত্যাচারী বাবার চরিত্রকে তিনি বলতে চেষ্টা করছে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি কি যে এরকম ক্ষেত্রে তাদের বিশ্বের ভিতরে বিদ্রোহ বিক্ষোভ হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু যে অঘটনটা তার বাবা আশা করেছে ওই লোকটার ভিতরে অন্য ধরনের সমস্যা থাকতে পারে, সে অফিস থেকে 1,70,000 টাকা লোন নিয়েছে। কেন লোন নিয়েছে? সেই দিয়ে সুদে লাগাইয়া সে আরো বেশি বেশি টাকা কামাবে। কি অদ্ভুত চিন্তা ভাবনা মানুষের, এই যে লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা এখানে খুব ভালোভাবে প্রকাশ পেলো। এরকম জীবনবস্থার মধ্যে পড়লে মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কিছু উপায় খুঁজে দাঁড়ায়, কিন্তু সেই উপায় তো হওয়া উচিত ছিল যে কোনো ভাবে ধরা করা উচিত, চাকরি পাওয়া উচিত, এটা আমাদের দেশে হয় না। কিন্তু এই ক্ষেত্রে হয়ে যাওয়াতে কিন্তু অন্যান্য যারা প্রতারণা থেকে মুক্তি পেলে এবং কামরোজ দিনও কিন্তু এই খারাপ কাজ থেকে ফিরে আসার একটা সুযোগ পেলে। এখন সে সবাইকে জানাতে এসেছে যে এরকম কাজ যেন আর কেউ না করে বা সবাই যেন ভালো পথে থাকে, সেই দিকে ব্যবহার করে কথা না করে। আমরা এরকম কাহিনী আরো জেনেছি, যারা শুনতেছেন তারা অনেকে জানেন যে ফেসবুকে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম প্রতারণার অনেক ফাঁদ আছে। আমরা সবাই সেভাবে সতর্ক থাকবো। কামরুদ্দিন মতন যারা এরকম ফেক আইডি করে অথবা এরকম প্রতারণার জাল সৃষ্টি করছেন, তারা কাহিনী শুনে তার ফিরে আসছেন, এবং যারা প্রতারণার শিকার হচ্ছেন তারা সচেতন হবেন। যার ফলে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম বা যে কোনো বাদী হোক, সেই সব প্রসারিত না হয় এবং সে প্রতারণা করার সুযোগ না পায়।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আমরা আপনাদের ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, মন্তব্য পেয়েছি। সেই মন্তব্যগুলো যদি আপনারা দেখতে চান পারস্পরিকভাবে ওখানে আসবেন, আপনারা মন্তব্যগুলো পড়বেন এবং আপনাদের যে প্রতিক্রিয়া সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন এই সপ্তাহে, সেই চিঠি এবং মেইলটি আপনাদেরকে পড়ে শোনাবো এবং তার মধ্য দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান। চিঠি বা মেইলটি পড়ে শোনাচ্ছে মঞ্জুর।
রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি খলিল। গত সপ্তাহে আমি রাস্তার পাশের এক বাদামওয়ালার ঝুড়ি থেকে কয়েকটি বাদাম তুলে নিয়ে খেতে থাকি। লোকটি প্রতিবাদ করায় আমি ওকে চড় মারি এবং গালাগাল করে চলে যাই। পরে বিষয়টি ভেবে খুব খারাপ লাগে। অপরাধ করলাম আমি আর মারলাম নিরপরাধ মানুষটিকে। আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে ওই বাদামওয়ালার কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। অনেক বেশি ভালো থাকুন, জেনে শুনে বুঝে কখনোই ভুল পথে পা বাড়াবেন না, কারণ সেটার পরিণতি ভয়াবহ। কোনো অপরাধী শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত ছাড়া আপনাকে ছাড় দেবে না। সেটাই হোক আমাদের যাহা বলিব সত্য বলিব থেকে শিক্ষা। অনেক ভালো থাকুন। আজকের মতো আর জি কিবরিয়া এবং তার টিম মেম্বারদের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকে না দাঁড়াবে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন,
কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।